بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আল মুহাররর ফিল হাদিস, এটি একটি হাদিসের সংকলন গ্রন্থ যা সংকলন করেছেন ইম হাফিজ মোহাম্মদ ইবন আহমদ আল জামাইলি আস-সালিহি। ওনার মানে যে নামটা প্রখ্যাত ছিল হাদিস বিশারদদের কাছে বা যে নামে তিনি খ্যাতি অর্জন করেছিলেন, ইবনু আব্দুল হাদি 744 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার হাদিস থেকে আজকে আমরা কিতাবুস সালাতের কিছু হাদিস আপনাদের সামনে পেশ করছি। উমদাতুল আহকামের উপর আমাদের আলোচনা চলছিল, কিন্তু সেই বইটি আজকে আমাদের কাছে না থাকায় আমরা কিতাবুস সালাত থেকে আমরা কিতাবুল মুহাররর, যেটা সেখান থেকে আপনাদের সামনে কিছু হাদিস পেশ করছি এবং হাদিসের শিক্ষাগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। قال المؤلف رحمه الله كتاب الصلاة واحد باب فرض الصلاة كتاب الصلاة صلاة অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বা বাব হচ্ছে فرض الصلاة, সালাত ফরজ হওয়ার বিষয়। এই প্রথম হাদিসটি তিনি সংকলন করেছেন, عن جابر ابن عبد الله رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه رواه مسلم। جابر ابن عبد الله দুজনেই সাহাবী ছিলেন, বাবা এবং ছেলে, رضي الله تعالى عنهما, তাদের থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। জাবির বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোন ব্যক্তি এবং শিরক আর কুফরের মাঝখানে যে পার্থক্য সেটি হচ্ছে তরক সালাহ, সালাত তরক করা। অর্থাৎ তাদের মধ্যে যে পার্থক্য, একজন ব্যক্তি বলতে এখানে মুসলিম ব্যক্তি বোঝানো হচ্ছে, এবং এখানে যদিও এখানে আমরা লক্ষ্য করছি হাদিসে আর রাজুল শব্দ এসছে, আর রাজুল মানে হচ্ছে মেইল। তবে একটা জিনিস যেটা আমরা সাধারণত মানুষের মধ্যে একটা প্রবণতা দেখি, সাধারণত মানে পুংলিঙ্গের শব্দগুলোই আমরা বেশি ইউজ করি, আরবদের মধ্যেও এই প্রবণতাটা বেশি ছিল। ইভেন এখনও আমরা লক্ষ্য করি অনেক সময় সর্বনামের ক্ষেত্রে যেখানে আরবিতে মুদাক্কার মুআন্নাস এর মধ্যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে পার্থক্য করা আছে, সেখানেও দেখা যাচ্ছে যে মানুষ অভ্যস্ত বেশি পুংলিঙ্গের শব্দগুলো বা সর্বনামগুলো ইউজ করার জন্যে। যাই হোক, মানে আমি বলছি এটা এই জন্যে যে কখনো যদি কাউকে আমরা মুদাক্কার শব্দ ইউজ করতে দেখি, তার মানে এটা না, অবধারিতভাবে এটা ধরে নেওয়ার কোনো অবকাশ নেই যে শুধু পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। হ্যাঁ, তো আর এখানে যেমন বলা হয়েছে যে পুরুষ এর মধ্যে এবং শিরিকার কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত তরক করা, এখানে পুরুষ বোঝানো হয়নি, এখানে ব্যক্তি বোঝানো হচ্ছে, পার্সন। যে কারণে আরবিতেও অনেক সময়ই যেমন ইয়া ইউহাল্লাযিনা আমানু এটা বলে নারী পুরুষ উভয়কে বোঝানো হচ্ছে, হে ওই সমস্ত পুরুষরা যারা ইমান এনেছ। মানে যদি আমরা শাব্দিক ট্রান্সলেট করি তাহলে এটা হচ্ছে অর্থ, কিন্তু এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে সে ওই সমস্ত মানুষেরা যারা ইমান এনেছে, অর্থাৎ তারা পুরুষ হওয়া নারী হও, তো এখানেও সেটাই উদ্দেশ্য। মানে প্রথম হচ্ছে যে পুরুষ উল্লেখ করা হয়েছে, মুসলিম কথাটা উল্লেখ করা হয়নি, কিন্তু আমরা ধরেই নিচ্ছি এখানে রাজুল বলতে পার্সন, শখস বোঝানো হচ্ছে, ব্যক্তি, এবং সে ব্যক্তি বলতে মুসলিম ব্যক্তি, তার মধ্যে এবং শিরক আর কুফরের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটা কি, সে তরকুসলা। সবাই সালাত আদায় করলে কিন্তু আর কোনো ব্যবধান থাকতো না, শিরক আর কুফরি থাকতো না। তার মানে এখন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে যে তরকুসলা কুফরুন, তরকুসলা শিরক, সালাত তরক করা এটা কুফরি, এটা শিরকের অন্তর্ভুক্ত। খুব ডেঞ্জারাস কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। আর এই হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, সেটি হচ্ছে যে কোনো জিনিস অব্লিগেটরি বা ফরজ, ওয়াজিব বোঝানোর জন্য শরীয়তের অনেকগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতি হতে পারে সরাসরি বলা হচ্ছে যে তোমাদের উপর ফরজ, হতে পারে তোমাদের উপর লেখা হয়েছে বা কুতিবা শব্দটা ইউজ করা হচ্ছে, অথবা ওয়াজাবা তোমাদের উপর ওয়াজিব এই শব্দটা ইউজ করা হয়েছে, অথবা এই কাজটি না করলে এইটা ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে শাস্তি কখন দেওয়া হয়? কোনো নফল কাজের জন্য, কোনো তরক করার জন্য কোনো শাস্তি দেওয়া হয় না। তাহলে এর থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারি যে এটাও মানে অব্লিগেশন বোঝানোর জন্য একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হতে পারে সরাসরি কাজটাকে পাপ উল্লেখ করা হয়েছে। পাপ মানে কি? যেটা করলে অবশ্যই গুনাহ হবে। আরেকটা পদ্ধতি আমরা বুঝতে পারি যে অব্লিগেশন বোঝানোর জন্য, সেটি হচ্ছে যে এই কাজটা তরক করাটা কুফরি, এই কাজটা তরক করাটা শিরক, তখন বোঝা গেল যে এই কাজটা করতে হবে। আর যখন বলা হয় এই কাজটা করাটা হচ্ছে কুফর, তখন বোঝা গেল যে তরক করাটা হচ্ছে অব্লিগেটরি, ফরজ। এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে ফরজ জিনিসটা বুঝতে হবে। ফরজ কখনো কাজটা করাই ফরজ হয়, কখনো কাজটা তরক করাটা ফরজ হয়। অতএব মাফরুদাতের দুটো দিক, একটা হচ্ছে ইজাবি, একটা সালবি, নেগেটিভ পজিটিভ। পজিটিভটা আমাদেরকে করতে হবে, নেগেটিভটা আমাদেরকে তরক করতে হবে। এবং নেগেটিভটা তরক করাটা হচ্ছে ফরজ, আবার পজিটিভটা করাও ফরজ যখন মানে ইন্ডিকেট করে দেওয়া হয়, স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয় যে এই এই কাজগুলো ফরজ। কারণ পজিটিভ সব কাজ আমাদের উপর ফরজ করা হয়নি। আমরা এই হাদিসের উসলুব থেকে দেখলাম যে সালাত তরক করাটাকে এখানে স্পষ্টভাবে কুফরি এবং শিরকে বলা হচ্ছে। ওয়ান বুরাইদা ইবনুল হুসাইব قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه أحمد وابن ماجه والنسائي وابن حبان والترمذي والحاكم وصححاه وقال هبة الله الطبري هو صحيح على شرط مسلم এখানে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মধ্যে, আমাদের বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? মুসলিম, মুমিন, আমাদের মুসলিমদের মধ্যে এবং তাদের মধ্যে, তাদের বলতে যারা অমুসলিম সে যেই হোক না কেন, অমুসলিম তাদের মধ্যে অঙ্গীকার হচ্ছে সালাহ। কিসের অঙ্গীকার? অর্থাৎ আমাদের অন্তর্ভুক্ত হতে হলে সালাত আদায় করতে হবে, আর আমাদের কেউ সালাত আদায় না করলে সে আমাদের বাইরে। এটাই হচ্ছে অঙ্গীকার। অন্য কথা আমরা বলতে পারি আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য মানে সূচনাকারী অঙ্গীকার হচ্ছে সালাত। সালাত কেউ আদায় করলে বুঝতে হবে যে সে তার অঙ্গীকার রক্ষা করেছে এবং সে আমাদের অন্তর্ভুক্ত, উম্মার অন্তর্ভুক্ত। সালাত কেউ তরক করলে বুঝতে হবে সে তাদের অন্তর্ভুক্ত এবং উম্মা থেকে এক্সক্লুডেড। হাদিসের মানে ক্লিয়ার টেক্সট সে কথাই আমাদেরকে বোঝাচ্ছে এবং পরবর্তীতে আরো স্পষ্ট করে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত তরক করে ফাকাদ কাফারা, সে কুফরি করল, সে কুফরি করল। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমেদ, ইমাম ইবনু মাজাহ তার সুনান ইবনু মাজাহর মধ্যে, ইমাম নাসাঈ তার সুনান নাসাঈর মধ্যে, ইবনু হিব্বান তার সহিহ ইবনে হিব্বানের মধ্যে, ইমাম তিরমিজি তার সুনান তিরমিজির মধ্যে, এবং হাকিম তার মুস্তাদরাকের মধ্যে। আল মুস্তাদরাক, মুস্তাদরাক গ্রন্থটা হচ্ছে তিনি বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন যেগুলো বুখারী কিংবা মুসলিমে আসেনি, কিন্তু বুখারী এবং মুসলিম হাদিস শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করেছেন সেই শর্তগুলো এই হাদিসের সনদের মধ্যে পাওয়া যায়, সেই হিসাবে তিনি এটাকে বলেছেন মুস্তাদরাক। আল মুস্তাদরাক সেই গ্রন্থের মধ্যেও নিয়ে আসা হয়েছে। এবং হেবাতুল্লাহ আত্তাবারী নামক একজন প্রখ্যাত মুহাদ্দিস তিনি বলছেন যে এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত না হলেও এটা মুসলিমের শর্ত অনুযায়ী এটা শুদ্ধ। ইমাম মুসলিম সহি হাদিসের জন্য যে ক্রাইটেরিয়া, যে শর্ত আরোপ করেছেন সেই শর্ত অনুযায়ী এই হাদিসটি শুদ্ধ। অতএব হাদিসটির ভাষ্য আমরা দেখতে পেলাম, আমাদের অনেকের কাছে খুব কঠিন মনে হবে সালাত তরক না করাটা কুফরি, এটা কেমন কথা, কিন্তু হাদিসটি স্পষ্টভাবে সেটাই বলছেন এবং এতজন মুহাদ্দিস প্রত্যেকেই বলছেন এই হাদিসটি শুদ্ধ। এরপর হাদিস হচ্ছে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم الاحزاب شغلونا عن الصلاه الوسطى সালাতিল আসর মালা আল্লাহু বুয়ুতাহুম ও কুবুরাহুম নারা তুম্মা সাল্লাহা বাইনাল ইশা আইন বাইনাল মাগরিবি ওয়াল ইশা। এই হাদিসটা আমরা আসলে উমরাতুল আহকামে পড়েছিলাম, সেটি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধের দিন, যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলি, সেদিন বলেছিলেন যে এই খন্দকের যুদ্ধে যারা আমাদেরকে অবরোধ করে রেখেছে তারা আমাদেরকে মধ্যবর্তী সালাত তথা সালাতুল আসর থেকে ব্যস্ত করে রেখেছে, এই সালাত তাদের কারণে আমরা পড়তে পারি নাই। হ্যাঁ, তো তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অপশনাল কাজের জন্য কাউকে কখনো বদদোয়া, সাধারণ ক্ষতির জন্য কাউকে কারো খারাপ কামনা কখনো করেননি, বরং শারীরিক নির্যাতন কিংবা মুআমালাতের ক্ষেত্রে অন্যদের চিটিং কিংবা গেশ অথবা ধোঁকাবাজির জন্য তিনি কখনো বদদোয়া করেননি। কিন্তু সালাত থেকে মাহরুম রেখেছে একদল লোক মুসলমানদের নবীকে এবং তার সহচরদেরকে সাহাবাদেরকে, এইটা বিশাল একটা ব্যাপার। তার মানে সালাত খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে জন্য তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদের ঘরগুলো এবং তাদের কবরগুলোকে জাহান্নামের অগ্নিতে পরিপূর্ণ করে দিন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, ওয়াল ইয়াযু বিল্লাহ। কি ভয়ঙ্কর দোয়া! এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দোয়া করেন সেটি অবশ্য প্রতিফলিত হবেই। তিনি যাদের জন্য জান্নাতের দোয়া করেছেন, জান্নাতের কথা বলেছেন, মানে যাদের ব্যাপারে, তাদেরকেই তো আমরা মুবাশশারুনা বিল জান্নাহ হিসেবে জানি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কারা? কোরআনে কি আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন এদের কথা? করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন অনেকের কথা। আমরা মনে করি যে আর দশজন, অনেকখানে দেখা যায় যে দশজনের কথা এসছে, আসলে আরও অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উপলক্ষে যখনই কাউকে, মানে কোনো না কোনো ইন্ডিকেশন পাওয়া যায় যে সে জান্নাতে যাবে, তারাই মুবাশশারুনা বিল জান্নাহ। এবং এগুলো সহিহ হাদিসের মধ্যে আসলে তারা সবাই, সবার ব্যাপারে নিশ্চিত যে ইনশাআল্লাহ তারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে বলেছিলেন যে মহিলার মৃগী রোগ ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করলেন যে রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। দুটো জিনিস, একটা হচ্ছে আমার কাপড় অনেক সময় গায়ের থেকে সরে যায়, সতর ঢাকা থাকে না এই রোগের কারণেই, মানে আমার যেন সেটা না থাকে এবং এই রোগ থেকে আল্লাহ যেন আমাকে মুক্তি দেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি দোয়া করলে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করবেন, তবে তুমি যদি সবর উত্তম। তখন তিনি বললেন ঠিক আছে, আমি রোগের উপর সবর করলাম কিন্তু আমার শরীর থেকে কাপড় যেন সরে না যায় সেজন্য দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সেজন্য দোয়া করলেন। ও প্রথমে বললেন যে তুমি যদি সবর করো তাহলে তোমার জন্য জান্নাত থাকবে, এখতিয়ার করলো, জান্নাত এখতিয়ার করলেন এবং তার রোগের উপর তিনি সবর করলেন। তাহলে এখানে কিন্তু একদম প্রায় স্পষ্ট একটা ইন্ডিকেশন, ওয়ালাকিল জান্নাহ, হাদিস এসছে ওয়ালাকিল জান্নাহ, তাহলে সেও মুবাশশারা বিল জান্নাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এক বেদুইন আসলো এবং সে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, আমি পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, এর উপর কোনো সালাত কি আমার উপর ফরজ কিনা, অব্লিগেটরি কিনা? তখন তিনি বললেন যে না, ইল্লা আন তাতাওয়া, তবে যে আপনি যদি নফল আদায় করেন, অতিরিক্ত কোনো কিছু আদায় করেন এই অব্লিগেশনের বাইরে, তাহলে সেটা করতে পারেন। তখন তিনি বললেন, আবার জিজ্ঞেস করলেন, আমি রমজান মাসে সিয়াম পালন করি, আর কোনো সিয়াম আমার উপরে ওয়াজিব ফরজ কিনা? তখন তিনি বললেন যে না, লা ইল্লা আন তাতাওয়া, তবে আপনি যদি অপশনাল কিছু রাখেন, নফল কিছু আদায় করেন হতে পারে, জাকাত আদায় করি, আর কোনো কিছু ওয়াজিব কিনা? বললেন যে না, আর কোনোটা, যেমন যেটা আমরা আওকাফ ওয়াকফ বলি, মানে অন্যান্য সাদাকাত বলি, তারপরে কাউকে কোনো কিছু দান করা, মানে ইত্যাদি সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর অবশ্য ফরজের মধ্যে পড়ে অনেকের মতে, এই তাহলে সেখানেও তিনি বলেছেন লা ইল্লা আন তাতাওয়া, এই জাকাত ছাড়া। জাকাতের মধ্যে দাখিল হবে ওশর, জাকাতের মধ্যে দাখিল হবে নেসফুল ওশর, জাকাতের মধ্যে রাজেহ মত অনুযায়ী দাখিল হবে জাকাতুল ফিতর। এই এই তিনটা জিনিস জাকাতের মধ্যে, জাকাত বলতে শুধুই ওই নিসাবের জাকাতে বোঝানো হচ্ছে না, জাকাতের মধ্যে সব কিছুই দাখিল হবে, এর বাইরে আর কিছু তার উপর ফরজ নয়। তবে যদি সে নফল কোনো ডোনেশন করে অথবা কোনো কিছু ওয়াকফ করে, তখন এই সমস্ত কথার পরে তিনি বললেন ওয়াল্লাহি লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, এর উপরে আমি কিছু বেশিও করব না কমও করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফলাহা ইন সাদাকা, সে সফল কাম হলো যদি সে সত্য বলে থাকে। এর মধ্যেও কিন্তু এক ধরনের সুসংবাদ আছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত আরোপ করেছেন কিন্তু এটা বলে তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করার উদ্দেশ্য ছিল না, মানে তার কথাগুলো সত্য হলে সে সফল কাম হলো। সফল কাম হয় মানুষ যদি ইদাফা জাবিল জান্নাহ, যখন সে জান্নাতের অধিকারী হয়। এরকম ইন্ডিকেশন অনেক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রাসূল স্পেশালি অন্য অনেক জায়গাতেই বলছেন যে ওই যে যেমন রায়ানের দরজার কথা বললেন, এই উপলক্ষে বললেন যে অনেকগুলো দরজা আছে। তখন আবু বকর বললেন এই দরজা দিয়ে কে প্রবেশ করবে? তখন তিনি বললেন যে আমার ধারণা, আমার আশা যে তুমি সেই ব্যক্তি যে এই সবগুলো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে। এইভাবে নানা ধরনের ইন্ডিকেশন থেকে দেখা যাচ্ছে যে আসলে দশজনের অতিরিক্ত অনেক মহিলা সাহাবা, অনেক পুরুষ সাহাবা আছেন। আচ্ছা, আমরা সালাতের কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রতি এতটা গুরুত্ব দিয়েছেন যে এই সালাত একটা ওয়াক্ত সালাত যাদের কারণে তিনি পড়তে পারেননি সময় মতো, তাদের উপর তিনি আল্লাহ, তাদের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর মাহকামায় অভিযোগ দায়ের করেছেন এবং তাদের জন্য। তাহলে কি ডেঞ্জারাস আমরা মুসলমানরা কনস্ট্যান্টলি আমরা সালাত তরক করি। এখানে আর একটা ইনফরমেশন আছে এই হাদিসের মধ্যে, যেটি মুসলিম ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে তুম্মা সাল্লাহা বাইনা আয়শাইন, তিনি দুই আয়শার মাঝখানে তখন এই আসর আদায় করলেন, অর্থাৎ সূর্যাস্তের পরে, সূর্য অস্ত যাওয়ার পরে, বাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মাঝখানে। এখানে এই বিষয়টা নিয়ে অনেকে ইখতিলাফ করেছেন যে তখনও, প্রথম কথা হচ্ছে এটা একটা জরুরি অবস্থা, জরুরি অবস্থায় এখনো কি এভাবে দেরি করে পড়া যাবে ওয়াক্ত হওয়ার পরে? রাজ্য মত হচ্ছে যে না, তাহলে কিভাবে পড়তে হবে? যেটা কোরআনে নাজিল হয়েছে যুদ্ধ অবস্থায় যে কিভাবে পড়তে হবে, এক দল আসবে এক রাকাত পড়বে, তারপর তারা গিয়ে যাবে, আরেক দল আসবে দ্বিতীয় রাকাত পড়বে ইমামের সাথে, এভাবে তারা সালাত শেষ করবে, বাকি সালাতগুলো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি শেষ করবে, মানে জামাতের একটা পোর্শনে তারা পার্টিসিপেট করবে, বাকিটা তারা ইন্ডিভিজুয়ালি আদায় করবে, যেটা কোরআনের মধ্যে এসছে। তো এই বিষয়টা তারা যে একদম ওয়াক্ত পার করে গিয়ে মাগরিবের পরে সূর্যাস্তের পরে গিয়ে পড়া হলো আসর, ওলামাদের মত হচ্ছে সেটা ওই যে যুদ্ধাবস্থায় বা জেহাদ অবস্থায় সালাত কীভাবে পড়তে হবে সেটা নাজিল হওয়ার আগে, ওই আয়াত নাজিল হওয়ার পরে তাহলে আমাদের ওয়াক্ত ডিঙ্গা ধরার কোনো নিয়ম থাকলো না, বরং ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। তবে এই সিস্টেমে ওয়ালাইকুম আসসালাম যেভাবে কোরআনে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে যে একজন ইমামের অধীনে এক এক দল আসবে, এক রাকাত পড়বে, চলে যাবে, এরপরে তারা ইন্ডিভিজুয়ালি বাকি নামাজ শেষ করবে। আচ্ছা, এখানে দুই রাকাত বা চার রাকাতের ডিটেইলস বর্ণনা আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না কারণ ওটা আমাদের জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষা পেলাম যে সেটা হচ্ছে সালাতের গুরুত্ব এবং সালাত যে ফরজ, সালাত যে ইসলামের অত্যন্ত অবলিগেটরি কাজের মধ্যে একটা, সেটা এই হাদিসের বিভিন্ন মানে ধারা বর্ণনা থেকে স্পষ্ট হয়। এরপর হাদিস হচ্ছে ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না উমারা জাআ ইয়াউমাল খন্দক বা'দামা গরাবাতিশ শামস ফাজআল ইয়াসুবু কুফার কুরাইশ ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ মা কিতু উসাল্লি আল-আসরা হাত্তা ক্বাদাত আশ-শামসু তাগরুব ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা সাল্লাইতুহা ক্বালা ফাকুমনা ইলা বুতহান ফাতাওয়াদ্দা للصلاة وتوضأنا لها فصلى العصر بعدما غربت الشمس ثم صلى بعدها المغرب متفق عليه بخاري مسلم এই হাদিসটা আরেকটু ডিটেইলস যেটা একটু আগে আমরা বললাম বর্ণিত হয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে উমর খন্দকের দিন আগে বলা হয়েছে ইয়ামুল আহজাব, এটা কোরআনের ভাষা, হাদিসে এসেছে ইয়ামুল আহজাব, আহজাব মানে অনেকগুলো দল, কারণ অনেকগুলো দল এসে মুসলমানদেরকে অবরোধ করা হয়েছিল, আর খন্দক যে পরীক্ষা খনন করা হয়েছিল এটাকে আরবিতে বলা হয় খন্দক, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে। এই হাদিসে মানে ওখানে আহজাবের দিন বলা হয়েছে আর এখানে বলা হয়েছে খন্দকের দিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য অস্ত যাওয়ার পরে আসলেন, এসে তিনি কুরাইশদের কাফের লোকদের তিনি কিছুটা মানে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসর প্রায় পড়তে পারিনি এবং সূর্য অস্ত গিয়েছে ইতিমধ্যে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম আমিও তো পড়তে পারিনি। তখন বললেন যে আমরা সবাই মিলে বোথান নামে একটা জায়গা কাছাকাছি সেখানে গেলাম এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের জন্য ওযু করলেন, আমরাও সালাতের জন্য ওযু করলাম। এরপরে সূর্য অস্ত যাওয়ার পরে একদম ক্লিয়ার টেক্সট, সূর্য অস্ত যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর পড়লেন এবং তারপরে তিনি মাগরিব পড়লেন। এখানে ওই যে একটা তারতিবটাও আমরা বুঝলাম যে যদি কারো কোনো সালাত কোনো কারণে দেরি হয়ে যায়, সে ভুলে যায় অথবা ঘুম থেকে উঠে, তখন তারতিবটা রক্ষা করবেন। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখানে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে বলে প্রথমে মাগরিব পড়ে নেবেন, পরে আগেরটা পড়বেন সেটা নয়, বরং প্রথমে আগের যে সালাতগুলো বাকি ছিল সেগুলো পড়বেন, তারপরে মাগরিব। এখানে ফোকাদের অনেকে মানে একটু বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন যে এটাকে আমরা কাজা বলবো না আদা বলবো ইত্যাদি। আসলে এগুলো আরবিতে কাদা এবং আদা একই অর্থ, টু পারফর্ম, মানে এগুলো নিয়ে খুব বাগযুদ্ধের কোনো প্রয়োজনও তেমন নাই, মানে খামাখা এগুলো নিয়ে ইয়ে করে হয় এবং অনেক সময় মানে কষাকষিও হয় দেখা যাচ্ছে অনেকের মধ্যে। এখানে আদা এবং কাদা এর মধ্যে ফোকাহারা ইখতিলাফ করলেও আমরা দেখি যে সালাতকে তাখির করার মাত্র দুটো অপশন আছে, সালাতকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করার দুটো অপশন আছে। একটা হচ্ছে যে মান্নাসিয়া, হ্যাঁ, মান্নাসিয়া সালাতা ফায়ুসাল্লি হিনা যাকারাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম, যে ব্যক্তি সালাতের কথা ভুলে যায় সে সালাত আদায় করবে যখন সে মনে করে, তার মনে হয়। তাহলে এটা এটা আসলে ইচ্ছাকৃতভাবে তাখির করা হলো না, তারপরেও তাখির হলো, তাখির মানে বিলম্ব। আরেকটা হচ্ছে যে যখন কেউ ঘুমিয়ে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসই আছে, ঘুমিয়ে পড়লে সে সালাত আদায় করবে যখন ঘুম থেকে উঠবে তার সাথে সাথে, এটাই হচ্ছে তার জন্য ওয়াক্ত। এখন সালাতের ওয়াক্ত চলে যাওয়ার পরে আদায় করলে কেউ কেউ সেটাকে বলছেন কাজা, সেটা তার ইচ্ছার বিপরীত হোক আর যাই হোক, আর অনেক ওলামারা বলছেন যে না সেটা আদায়, কারণ এটাই হচ্ছে তার ওয়াক্ত। وعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا رقد احدكم عن الصلاه او غفل عنها فليصليها اذا ذكرها فان الله تعالى يقول واقم الصلاه لذكري একটু আগে যে হাদিসটা বললাম সেটাই এখানে, رواه مسلم। আগের হাদিসটা হচ্ছে متفق عليه, বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসে বলা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি সালাত থেকে ঘুমিয়ে পড়ে অথবা সালাত থেকে গাফিল হয়ে যায়, এই গাফিল হয়ে যায় তার মানে হচ্ছে তার স্মরণ থেকে সালাতটা চলে যায়, সে ভুলে যায়, সোজাসুজি কথা, গাফলাতটা ভুল, গাফলাতের একটা বিষয়, আচ্ছা, তখন বলা হচ্ছে ফালিউসাল্লিহা ইদা যাকারহা, যখন সে স্মরণ করে তখন সে সে সালাত যেন আদায় করে নেয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত আদায় করো। এখন মানুষ তো ভুলে যেতেই পারে, দুনিয়া মানুষকে আল্লাহ তাআলাই তো এই দুনিয়া দিয়েছেন, দুনিয়ার কোনো সাগালাতের কারণে যেমন ইরেন যুদ্ধের কারণে, সেটাও দিনের স্বার্থেই ছিল, খন্দকের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকে প্রতিহত করার জন্য যে সমাবেশ করেছিলেন সেটা তো দিনের স্বার্থেই ছিল। তো যে কারণেই হোক, মুবাহ কোনো কাজে অথবা দিনের কোনো স্বার্থে কেউ যদি ব্যস্ত হয়ে পড়ে এবং সে ভুলে যায়, সালাত থেকে গাফিল হয়ে যায়, তখন সে সালাত আদায় করবে যখন তার স্মরণ হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। অতএব যখনই স্মরণ হবে আরে আমি তো আল্লাহর দেওয়া এই ফরজ কাজটি ভুলে গিয়েছি, তখন আল্লাহকে স্মরণ করার জন্য সাথে সাথেই সালাত কায়েম করতে হবে। এ হাদিসটিও ইমাম মুসলিম বর্ণনা করেছেন। وعن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من نسي صلاه فوقتها اذا ذكرها رواه الدارقطني دارقطني والبيهقي باسناد لا يثبت। এখানে একটা ইসনাদের কথা বলা হচ্ছে, খুব শক্তিশালী না কিন্তু আগের হাদিসের মতই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি মানে তার থেকে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত ভুলে যায় তার ওয়াক্ত হলো যখন সে সালাতকে স্মরণ করে। তো সাধারণত যেহেতু সহিহ রেওয়ায়েত আমরা পাচ্ছি সে আগেই বলা হয়েছে, অতএব অপেক্ষাকৃত দুর্বল রেওয়ায়েত ওনারা এই কারণে নিয়ে এসছেন যে কারণ অনেকগুলো দাঈফ রেওয়ায়েত একসাথ হয়ে তার দুর্বলতা কেটে যায়, এখানে তার চেয়েতে ভালো অবস্থান। সহি অনেকগুলো রেওয়ায়েত আছে, তার পাশাপাশি সাহাবুল মুহাররাফ মুহাররাফ কিতাবের গ্রন্থকার, এই জন্য মোটামুটি মানে একটা মোটামুটি পর্যায়ের স্নাদে তিনি হাদিসটি নিয়ে এসছেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে এই সহি হাদিসের পরে তিনি এর থেকে নিচু দরজার হাদিস কেন এনেছেন। এনেছেন এজন্য যে যতগুলো তরিকায় বর্ণিত হয়েছে, বিশেষ করে তার যদি সহি আসল থেকে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে এই কিছুটা দুর্বল সনদগুলো সেই সহি হাদিসগুলোকে আরও শক্তিশালী করছে। وعن عمران بن حسين رضي الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم في مسير له فأدلجنا ليلتنا حتى إذا كان وجه الصبح أرسنا فغلبتنا أعيننا حتى بزغت الشمس قال فكان أول من استيقظ منا أبو بكر رضي الله عنه وكنا لا نوقظ نبي الله صلى الله عليه وسلم من منامه إذا نام حتى يستيقظ ثم استيقظ عمر فقام عند نبي الله صلى الله عليه وسلم فجعل يكبر ويرفع صوته بالتكبير حتى استيقظ رسول الله صلى الله عليه وسلم فلما رفع رأسه رأى الشمس قد بزغت قالوا ارتحلوا فسار بنا حتى إذا بيضت الشمس نزل فصلى بنا الغداة متفق عليه واللفظ لمسلم. এখানে সালাত তাখির করার আরেকটা ঘটনা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যেটা ঘটেছিল ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যাত্রায় ছিলাম, একটা ভ্রমণে ছিলাম। তো আমরা রাতে প্রবেশ করলাম, অর্থাৎ রাত হয়ে গেল এবং এমনকি রাতটা আমরা হয়তো কাটিয়ে দিলাম, এতটা সময়ই কেটে গেল যে আমরা দেখতে পেলাম যে যেন ভোর হয়ে গিয়েছে। ইযা কানা ওয়াজহুস সুবহ আর-রাসনা ফাগালাবাত আয়ুনুনা, না এখানে তিনি বলছেন যে আমরা চলতে থাকলাম রাত্রে, অনেক রাত্রে হাঁটতে হাঁটতে যখন সুবহ হওয়ার উপক্রম তার আগেই তারা হয়তো এক জায়গায় বসে পড়লেন, তখন তাদের চোখ তাদের উপর গালিব হলো, অর্থাৎ বসে পড়ার সাথে সাথে ঘুম তাদেরকে আক্রান্ত করলো, এ কথাটা তিনি বলেছেন। এভাবে মানে তারা অনিচ্ছা সত্ত্বেও এমনভাবে ঘুমিয়ে পড়লেন যে সূর্য উঠে গেল। এরপর তিনি বলছেন যে আমাদের মধ্যে প্রথম যে ব্যক্তি ঘুম থেকে উঠল তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমাদের অভ্যাস ছিল যে আমরা আল্লাহর নবীকে তার ঘুম থেকে কখনো জাগাতাম না যতক্ষণ না তিনি ঘুম থেকে নিজে নিজে জাগতেন, তার আগ পর্যন্ত আমরা জাগানোটাকে শিষ্টাচারিতার খেলাফ মনে করতাম, আমরা তাকে জাগাতাম না। এরপরে জাগলেন ওমর, ওমর জেগে তিনি তো এই অবস্থা দেখার পরে, ওমর তো একজন কঠিন লোক ছিলেন, তো তিনি আল্লাহ রাসুলকে কিছু বলতে দ্বিধা করতেন না, তো তিনি আল্লাহ রাসুলকে এটা মানে জাগাতে যান নাই, কিন্তু যে কাজটা করেছেন সেটা হচ্ছে তিনি আল্লাহু আকবর আল্লাহু আকবর জোরে জোরে বলা শুরু করলেন এবং খুব জোরে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলা শুরু করলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যখন মাথা উঠালেন তখন দেখলেন সূর্য অলরেডি উঠে গিয়েছে, হ্যাঁ তখন তিনি বললেন চলো। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজ পড়তে বললেন না, এখানে কারণটা উল্লেখ নেই যে কি কারণে সাথে সাথে তিনি তাদেরকে সালাত আদায়ের জন্য বললেন না, তিনি বললেন যে চলো, সূর্য উঠে গেছে তারপরে বললেন যে চলো। এরপরে তারা চলতে থাকলেন, এরপর সূর্য যখন একটু সাদা হয়ে উঠল তখন তিনি আমাদেরকে নিয়ে গাদাত, ওই সময়টা এটা হলো অনেকটা সূর্য মানে ওঠার পরে যখন সূর্য আর লাল থাকে না, তার লালিমা যখন চলে যায় সে কথা এখানে বলা হচ্ছে, তখন তিনি তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় ঘটনা যে তিনি সালাত টাইম মতো পড়তে পারেননি। প্রথমটা হচ্ছে যে যেটা আমরা বলেছি যে সেটা হচ্ছে যুদ্ধের ঘটনায় সালাত আদায়ের বিধান অবতীর্ণ হওয়ার আগে। তো সুতরাং মানে যুদ্ধের সময় কিভাবে সালাত আদায় করতে হবে সেটা এসে যাওয়ার পরে ওই ব্যাপারটা যে আমাদেরকে এখন ব্যস্ত রেখেছে এই যুক্তি আর খাটবে না, এখন যুদ্ধ অবস্থায় যেভাবে সালাত আদায় করতে হয় সেটা করতে হবে। দ্বিতীয় বিষয়টি সম্পর্কিত একটু আগে আরো একাধিক হাদিস আমরা পেয়েছি, সেটি হচ্ছে এখানে কি জন্য আমাকে মনে হয় বারবার চাচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আমি একটা দার্সে আছি এখন, আপনি যদি আর একটু পরে করেন মাগরিবের পরে। জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দ্বিতীয় যে ঘটনাটা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো দল ঘুমিয়ে গিয়েছিল। তো ঘুমানোটা একটা ওজর, সেটা আমরা একটু আগেই জেনেছি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে মানে তিনি সাথে সাথে না পড়ে কিছু দূর গিয়ে পড়লেন সেটি হাদিসে উল্লেখ নেই, এখানে কোনো সারাও নেই, আমরা সেটি আপনাদেরকে পরে জানাবো ইনশাআল্লাহ। মানে আমাদের বক্তব্য কি সে ব্যাপারে সেটা পরে জানাবো। আচ্ছা, আরেকটা হাদিস এখান থেকে আমরা পড়ছি। وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم حين قفل من غزوه خيبر فسار ليله حتى اذا ادركنا الكرى عرس فذكر الحديث النوم عن الصلاه وفيه فقال رسول الله صلى الله عليه وسلم تحولوا عن مكانكم الذي اصابتكم فيه الغفله اخر কারণটা এই হাদিসে বর্ণনা করা হয়েছে। এটা সেম হাদিস যে এখানে হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তারা খায়বারের যুদ্ধ থেকে ফিরছিলেন তখন এবং তারা রাত্রে চলছিলেন। অনেক রাত পর্যন্ত চলার পরে যখন তাদের ঘুম পেল তখন তারা এক জায়গায় বিশ্রামের জন্য থামার সাথে সাথেই তারা তাদের ঘুম পেয়ে বসল। এরপরে এই হাদিসটা এভাবে এসছে যে হাদিসের ঘুমের হাদিসটা বর্ণনা করা হলো। ঘুম থেকে উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কি এই জায়গা থেকে তোমরা সরে যাও, কারণ এই জায়গায় গাফলত তোমাদেরকে পেয়ে বসেছে। অতএব গাফলতের জায়গা থেকে দূরে সরে গিয়ে তারপরে সালাত আদায় করতে হবে। তাহলে কারণটা আমরা এই সেকেন্ড হাদিসটাতে পেলাম, কারণ হাদিস হাদিসের ব্যাখ্যা করে, কোরআন কোরআনের ব্যাখ্যা করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে নির্দেশ দিলেন, তিনি আজান দিলেন, একামত দিলেন এবং সালাত আদায় করলেন। অনেক সময় আমরা সালাতের সময় চলে যাওয়ার কারণে, হয়তো ভুলের কারণে আমি ভুলে গিয়েছি অথবা ঘুমের কারণে, দেখা যাচ্ছে যে আমরা আজান একামতটা আর দেই না। আমি ঠিক জানি না এগুলো কোত্থেকে পেয়েছে, কিন্তু সুন্নাহ হচ্ছে যখনই কোনো জামাত কায়েম হবে তখনই আজান এবং একামত দুটোই সুন্নাহ। আর এককভাবে বাসায় যদি কেউ পড়েন তাহলে একামত দেওয়াটা সুন্নাহ, একামত দেওয়াটা সুন্নার মধ্যে পড়ে। আমাদের দেশে আবার অনেক সময় দেখি, আমি ঠিক জানি না দলিলটা কি, যখন মসজিদে সেকেন্ড জামাত হয়, সেকেন্ড জামাতের বিষয়টা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, মহল্লার ভেতরে যদি মসজিদ হয় ইখতিলাফটা সেখানে, আর যদি মসজিদটা হয় রাস্তার উপরে তাহলে অথবা বাজারের মধ্যে তাহলে কোনো ইখতিলাফ নাই যে একাধিক জামাত সেখানে করা যাবে। কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে সেকেন্ড বা থার্ড জামাত হলে আর একামত দেয় না। তো কেন দেয় না তার কোনো গ্রাউন্ড আমার জানা নাই এবং কোনো হাদিসও দেখি নাই যে সেকেন্ড জামাতে একামত দেওয়া যাবে না। যেখানে ইন্ডিভিজুয়ালি বাসায় পড়লেও একামত সুন্নাত হওয়ার বা একামত দেওয়ার দলিল আছে, সেখানে একসাথে কয়েকজনে পড়লে কেন একামত দিতে পারবে না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, যারা বলেন তারা ভালো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন সময় চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আজান দিতে বললেন এবং একামত দিতে বললেন, তারপরে তারা সালাত আদায় করলেন। আচ্ছা, এখানে বেশ কিছু হাদিস আছে যেগুলো বিভিন্ন সালাতের আউয়াল এবং শেষ সময় এর ব্যাপারে বলা হয়েছে। আমরা রমজাতুল আহকামের মধ্যে এই হাদিসগুলো আসলে পড়েছি এবং সেখানে আমরা জেনেছি যে চার ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং এশার সময় তিনি পছন্দ করতেন এটাকে যথাসম্ভব তাখির করে পড়া। এবং এই হাদিস সবগুলো এসছে বুখারী মুসলিমে অথবা শুধু বুখারীতে। ওয়ালাইকুম আসসালাম। সেখানে আরো কয়েকটা হাদিস আমরা একটু নিয়ে আসতে চাচ্ছি। একটা হচ্ছে ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা সালাতা বা'দা আস-সুবহি হাত্তা তাতলু' আশ-শামস ولا صلاه بعد العصر حتى تغيب الشمس متفق عليه ولمسلم لا صلاه بعد صلاه العصر حتى تغرب الشمس ولا صلاه بعد صلاه الفجر حتى تطلع الشمس ابو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি তিনি বলছেন যে ফজরের পরে কোনো সালাত নেই যতক্ষণ না সূর্য উদয় হয় এবং আসরের পরে কোনো সালাত নেই যতক্ষণ না সূর্য অস্ত যায়। সহি বুখারী এবং মুসলিম। আর মুসলিমের রওয়ায়েতে আগেরটা পরে বলা হয়েছে, পরেরটা আগে, যে আসরের সালাতের পরে কোনো সালাত নেই অর্থাৎ পড়া যাবে না যতক্ষণ না সূর্য অস্তমিত হয়, এবং সালাতুল ফজরের পরে, আগে বলছে সুবহ, সুবহ মানে প্রত্যুষের পরে, প্রত্যুষ বলতে আসলে সুবহ বলতে সালাতুস সুবহ, সালাতুস সুবহ বলতে সালাতুল ফজর, ফজরের সালাত, ফজরের সালাতের পরে আর কোনো সালাত পড়া যাবে না সূর্য উঠার আগ পর্যন্ত। এখানে এই বিষয়টা মানে নফলে মোতলাকের ক্ষেত্রে বলে অধিকাংশ ওলামা মত ব্যক্ত করেছেন। নফলে মোতলাক মানে হচ্ছে সাধারণ নফল আপনি শুরু করবেন সেক্ষেত্রে। আর জাওয়াতুল আসবাব, কিছু সালাত আছে জাওয়াতুল আসবাব, যেমন মসজিদে ঢুকলেন দুই রাকাত সালাত, মসজিদে না ঢুকলে কিন্তু এই দুই রাকাত সালাতের প্রশ্ন আপনার কাছে আসতো না। অথবা আপনি তওয়াফ করলেন, জি ব্যাটারি আছে, তওয়াফ করার পরে আপনি তওয়াফ তো মাগরিবের আসরের পরে তওয়াফ করা তো নিষিদ্ধ নয়, তওয়াফ শেষ হলো তখন আপনার রাকাতাইয়া তওয়াফ, তওয়াফের দুই রাকাত, এগুলোকে বলা হয় জাওয়াতুল আসবাব। আসবাব মানে কারণ, কোনো কারণ যে সমস্ত সালাতগুলো পড়ার উপলক্ষ তৈরি হয় সেগুলো হচ্ছে জাওয়াতুল আসবাব। সেই জাওয়াতুল আসবাবগুলো আপনি এই সময়ে পড়তে পারবেন কি না এ ব্যাপারে ইমাম শাফেঈ সহ আরও একদল মুহাকিক আলেমের বক্তব্য হচ্ছে পড়া যাবে, কারণ সে হাদিসগুলো তো স্ট্রং রেকমেন্ডেশন আছে। ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লি রাকআতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদের যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন দুরাকাত না পড়ে না বসে। তো এই যে স্ট্রং রেকমেন্ডেশন, ওলামাদের বক্তব্য হচ্ছে যে এই হাদিস দিয়ে এই হাদিসটাকে লিমিটেড করা হয়েছে, অর্থাৎ যে আসরের পরে কোনো সালাত নেই, ফজরের পরে কোনো সালাত নেই অ্যাকসেপ্ট সালাতুত তাহিয়াতুল মসজিদ অথবা রাকাতাই আত-তাওয়াফ। অবশ্য ওলামাদের আরেক দল মনে করেন যে না, কোনো সালাতে পড়া যাবে না, তার চাইতে স্ট্রং হচ্ছে সেটা যেটা আমরা উল্লেখ করলাম। ওয়ান আবি সালামাতা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাআলা আয়েশা আন ইসতাজদাতাইন আল্লাতাইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহিমা বা'দাল আসর ফাকালাত কানা ইউসাল্লিহিমা ক্বাবলাল আসর সুম্মা ইন্নাহু শুগিলা আনহুমা আও নাসিয়াহুমা ফাসাল্লাহুমা বা'দাল আসর সুম্মা আসবাতাহুমা وكان اذا صلى صلاه اثبتها قال اسماعيل بن جعفر تعني داوم عليها رسول الله صلى الله عليه وسلم আসরের পরে মাঝে মাঝে দুটো সিজদা দিতেন অর্থাৎ দুই রাকাত সালাত আদায় করতেন। সে সম্পর্কে আয়েশা তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কেন আসরের পরে আপনি বলছেন যে সালাত নাই, তাহলে কেন আপনি সালাত পড়ছেন? তখন তিনি বললেন যে মানে এটা হচ্ছে সেই সালাত যেটা তিনি আগে পড়তেন আসরের আগে দুই রাকাত, এবং কোনো কারণে তিনি যখন পড়তে পারতেন না তখন তিনি সেটা আসরের পরে আদায় করতেন। তাহলে এই যে একটা তার আমল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই, তাহলে বোঝা গেল যে আগে যে কমন টেক্সটটা ছিল আসরের পরে কোনো সালাত নাই, ফজরের পরে কোনো সালাত নাই সূর্য উদয় হওয়া বা অস্তমিত হওয়া পর্যন্ত, তাহলে বোঝা গেল সেই জিনিসটার খেলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন। কেন? দুরাকাত আগে যেটা পড়তে চেয়েছিলেন সেটা পড়তে পারেন নাই বলে তিনি পরে পড়লেন। তাহলে আগের কমন টেক্সটটা আর কমন থাকেনি। তাহলে বোঝা গেল যে আরও কিছু যদি আমল আমরা পাই, যেমন তাওয়াফের দুরাকাত অথবা তাহিয়াতুল মসজিদ দুরাকাত, সেগুলোও এই কমন টেক্সট থেকে বাদ যাবে, অর্থাৎ সেগুলোর হুকুমও বহাল থাকবে। সালাতুল আসরের পরে, সালাতুল ফজরের পরে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে এবং তওয়াফে দুই রাকাত পড়া যাবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে যে দুই রাকাত পড়তে চেয়েছিলেন পড়তে পারেননি কোনো ব্যস্ততার কারণে, সেটা পরে পড়ে নিয়েছেন। এখানে আরেকটা হাদিস আছে, আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বানি আব্দ মানাফ لا تمنعوا احدا طاف بهذا البيت وصلى اي ساعه من الليل والنهار হে বনি আব্দ মানাফ, তোমরা কাউকেই নিষেধ করো না যারা এই ঘরের অর্থাৎ বাইতুল্লাহর তওয়াফ করে এবং রাত এবং দিনের যে কোনো সময় তারা সালাত আদায় করে, ওই যে তওয়াফের সালাত আদায় করে। এটা আরো স্পেসিফিক হয়ে গেল, আরো স্পেসিফিক হয়ে গেল। সুতরাং আগে যদি এই হাদিসও না থাকতো, তবুও এখন মানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, আগে যেটা আমরা রেকমেন্ড করেছি ওখানে যে উসুলের ভিত্তিতে রেকমেন্ড করা হয়েছিল সেটা খুবই শক্তিশালী, যে কমন টেক্সটের পরে খাস কোনো হুকুম যদি বিধান যদি আসে তাহলে সে কমন টেক্সট থেকে ওই হুকুমটা বাদ যাবে। অর্থাৎ কমন টেক্সটের হুকুমটা কি ছিল? সালাতের পরে কোনো নামাজ পড়া যাবে না, সালাতুল আসরের পরে, সালাতুল ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও দুটো টেক্সট পেলাম, একটা কি তওয়াফের সালাত আদায় করার কথা দুই রাকাত, আবার তাহিয়াতুল মসজিদ, তখন ওই কমন টেক্সট থেকে এই বিধানটাকে আলাদা করে ফেললাম, বললাম কি যে না আসরের পরে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, আসরের পরে তওয়াফের দুই রাকাত পড়া যাবে। এখন এই হাদিসগুলো আমাদের কাছে আরো স্ট্রংলি মানে প্রমাণ করছে যে ওই মেথোডোলজিটা কারেক্ট, যে কমন টেক্সট থেকে পরবর্তী বিধানগুলোকে এক্সক্লুড করার বিষয়টা বা বাদ দেওয়ার বিষয়টা, এবং বাদ দিয়ে তখন কমন টেক্সটটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে এই ক্ষেত্রে না। আমার মনে হয় কথাটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে বুঝতে হবে, যেমন মসজিদে প্রবেশ করলেই দুই রাকাত পড়তে হবে, এই বিধানটা সালাতুল আসরের পরে নফল পড়া না পড়ার যে নির্দেশ তার থেকে বাদ যাবে, তার মানে আমরা পড়ব। একই অবস্থা তওয়াফের দুই রাকাত, বলা হয়েছে যে তোমরা তওয়াফের দুই রাকাত আদায় করো, তাহলে যখনই আমরা তওয়াফ করব তখনই সাথে সাথে, কারণ এরপরে পড়লে তো তওয়াফের দুই রাকাত খুলব না। তওয়াফের দুই রাকাত পড়ার নিয়ম হচ্ছে তওয়াফ সাত চক্কর যখন শেষ করবেন তারপরেই আপনি পড়বেন, এবং সেটা প্রিফারেবলি যদি সেটা মাকাম ইব্রাহিমের পেছনে পড়া সম্ভব হয়, আর তা না হলে মসজিদের যেখানে পড়া সম্ভব হয় সেখানে, কিন্তু সেটা ইমিডিয়েট আফটার তওয়াফ পড়তে হবে। আমরা কিতাবুস সওমের উপরে কিছু হাদিস আজকে আলোচনা করি, যেহেতু সওম আমাদের সামনে এসে গেছে, কিতাবুস সালাতের হাদিসগুলো শেষ। কিতাবুস সওম, এখানে সওম অধ্যায়, এটা পাঁচ নম্বর অধ্যায় কিতাবুল মাহারার গ্রন্থে, এর প্রথম পরিচ্ছেদ হচ্ছে বাবু ফরদিস সওম, সওম ফরদ হওয়ার পরিচ্ছেদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم او ولا يومين الا رجل كان يصوم صوما فليصمه متفق عليه ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রমজান মাসের একদিন বা দুদিন আগের সিয়াম পালন করো না। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয় যিনি সিয়াম পালন করতেন ওই দিবসে, যেমন যিনি প্রতিদিন প্রতি সোমবার রোজা রাখেন, প্রতি বৃহস্পতি রোজা রাখেন, এখন কাল আগামীকাল মানে শাওয়াল, আজকে যদি হয় সোমবার বা বৃহস্পতিবার তিনি আজকে রাখবেন, মানে আগামীকাল রমাদান হলে এবং আজকে যদি হয় সোমবার তিনি গত সেহরি খেয়ে আজকের রোজা পালন করতে পারেন। এখানে সেটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ যিনি যেই রোজা রাখতে অভ্যস্ত সেই রোজা রাখার সার্কেলের মধ্যে যদি ওই দিনটা পড়ে যায় তখন তিনি রাখতে পারবেন, তার ব্যাপারে এই বিধানটা প্রযোজ্য নয়। কিন্তু জেনারেলি যারা হয়তো ওইভাবে রোজা রাখছেন না, এমনি মাঝে মাঝে অকেশনালি রাখছেন, আয়ামুল বিদের রোজা রাখছেন, আয়ামুল বিদ তো হচ্ছে 13-14-15, রমজানের একদিন আগে তো আর আয়ামুল বিদ হওয়া সম্ভব না, তিনি সম হয়তো সম বৃহস্পতিবার হয়তো রাখছেন না, অকেশনালি মাঝে মাঝে রাখছেন, তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে না, রমজানের একদিন বা দুদিন আগে সে সিয়াম রাখবে না। কয়েকটা কারণে, প্রথম হচ্ছে যে এটা ইয়ামুশাক হতে পারে। ইয়ামুশাক হচ্ছে সন্দেহপূর্ণ, যে আগামীকাল কি রমজান না শাওয়াল, এরকম একটা সন্দেহ মেঘের কারণে থাকতে পারে। ইয়ামুশাক রোজা রাখতে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে আসলে রমজানের সিয়াম সাধনার জন্য একটা প্রস্তুতি প্রয়োজন। এই প্রস্তুতির জন্য ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবানের অর্ধ শাবান চলে আসে, অর্ধ শাবানের পরেও রোজা রাখতে তিনি নিষেধ করেছেন জেনারেল পিপলদের জন্য, যারা হয়তো ভেরি অকেশনালি দুই চারটা রোজা বছরে রাখে তাদেরকেও তিনি নিষেধ করেছেন। কারণ যারা রোজা রাখতে অভ্যস্ত না, তারা দেখা যাবে যে এখন ঘন ঘন রোজা রেখে শাবান মাসে পরে রমজান মাসে দুর্বল হয়ে গেল। আর শরীয়তের রোকসাত তো আছেই যে ইভেন মুকিম অবস্থায়ও আপনি যদি মারাত্মক দুর্বল হয়ে যান, আপনার দারুণ পিপাসা লেগে যায় এবং রোজা রাখতে আপনি পারছেন না, আপনাকে হয়তো হসপিটালে ট্রান্সফার করতে হবে অথবা মৃত্যুর মুখোমুখি হতে পারেন, এমন সিরিয়াস অবস্থায় অবশ্যই আপনি রোজা ভাঙতে পারেন এবং আপনি সে অবস্থায় রোজা শুধু কাজা করবেন, কোনো কাফফারা দিতে হবে না। এই নিয়মগুলো আমাদের অনেকের জানা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি শাবান মাসে প্রচুর রোজা রেখে যদি দুর্বল হয়ে যান এবং রমজান মাসের ওই সিচুয়েশনটা যদি আপনার তৈরি হয়, তাহলে তো ঘাটতি আপনার হচ্ছে, আপনাদের যে কারণে হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যে যারা রোজা রাখতে ব্যাপকভাবে অভ্যস্ত না, তারা যেন শাবানের শুরুর দিকে রাখে ঠিক আছে, কিন্তু মধ্য শাবানের পর থেকে রোজা রাখা তারা যেন স্টপ করে দেয় এবং বিশেষ করে রমজানের একদিন কিংবা দুদিন আগে যেন সে রোজা পালন না করে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا رايتموه فصوموا واذا رايتموه فافطروا فان غم فقدروا له متفق عليه ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত যে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যখন তোমরা চাঁদ দেখো তাহলে চাঁদ দেখার উপর ভিত্তি করে তোমরা সিয়াম পালন করো, আর যখন তোমরা চাঁদ দেখো তখন চাঁদ দেখার ভিত্তিতে তোমরা ইফতার করো অর্থাৎ ঈদুল ফিতর পালন করো অর্থাৎ রোজা ভাঙো, আর যদি মেঘলা থাকে মেঘাচ্ছন্ন থাকে আকাশ তখন তোমরা মানে ফাকদুরুলা এখানে বলা হয়েছে তার হিসাবটা গণনা করো। অন্য হাদিসে এসেছে ফাকমেলু আল ইদ্দাতা ফালাতিন, যদি 29 থাকে তাহলে সেদিনটাকে তুমি পরিপূর্ণ করে দাও। আরেক হাদিসে এসেছে ফাকমেলু মাসটাকে পরিপূর্ণ করো, কারণ আসলে 28 দিনের দিন তো আমাদের কোনো কনফিউশন নাই, তাই না, যে পরের দিন 29 হবে। 29 পরের দিন হচ্ছে সমস্যা, যে ওই দিন কি রমজানের 1 নাকি শাবান মাসের 30, তাহলে কনফিউশন একটা দিনকে নিয়ে। তা সেটাকে যদি রিকভারি করা না যায় চাঁদ স্পষ্টভাবে দেখার মাধ্যমে, তাহলে ওই দিনটাকে শাবানের দিন হিসাবে গণ্য করতে হবে। এটাই হচ্ছে হাদিসের বক্তব্য। আকাশ মেঘলা থাকলো কেউ দেখতে পারলো না, তাহলে ওই দিনটাকে শাবান মাসের বলে গণ্য করা। এখানে চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ইফতার করা, এটা হাদিসের নির্দেশ। অতএব সুন্নাহ হচ্ছে দেখেই রোজা রাখবে, দেখেই ঈদ করবে। আচ্ছা, এখন এটা হচ্ছে উম্মার প্রতি একটা কমন নির্দেশ, উম্মার লোকেরা দেখবে। এটা নট নেসেসারি যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মেল অ্যান্ড ফিমেল শুড ওয়াচ, না, সবাইকে দেখতে হবে না। যদি আকাশ মেঘলা টেঘলা থাকে এই অবস্থায় কেউ চাঁদ দেখে তাহলে দুজন দেখলেই যথেষ্ট, আর আকাশ যদি একদম স্পষ্ট থাকে তাহলে অনেককে দেখবে, দুজন দেখলে হবে না, তাই না। মানে পুরো আকাশ এত ক্লিয়ার, এখন দুজন এসে বলতে আর কেউ দেখে না, তাহলে তো সেটা হবে না, জম্মন গাফির দেখতে হবে। আচ্ছা, দেখার বিষয়টা নিয়েও আমাদের আসলে ইদানিং এই কথাগুলো খুব বেশি হচ্ছে। সৌদি আরবে দেখলে কি আমরাও দেখেছি বলে ধরবো কি না, বা মানে অন্য কোনো দেশে, এই যে বিষয়টা, এগুলো খুবই অনাহূত বিষয় বলে আমার মনে হয়। আমাদের শামসুল হক ভাই একটা সুন্দর বই লিখেছেন অবশ্য, যদিও সে বইটা অন্য বইয়ের উপর একটা সুন্দর পর্যালোচনা, কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমিও সে বইটা দেখেছি। অনাহূত বলছি এজন্য যে আসলে প্রায় 1400 বেশি সময়কাল ধরে যে জিনিসটা চলে আসছে, হঠাৎ করে সেই জিনিসটাকে একদম তাদলিল করা, আরবিতে বলা হয় তাদলিল, বিভ্রান্ত বলে উড়িয়ে দেওয়া এবং এ কথা বলা যে আজকে যেহেতু সাইন্টিফিক ইকুইপমেন্টস এবং ক্যাপাসিটি আমাদের আছে, অতএব আজকে সারা বিশ্বে একদিনে করবো, নাহলে আমরা পুরো উম্মাহ গুনাহগার হব, এই কথাটা এক্সট্রিম হয়ে যায়। এই কথাটা আসলে বলার কোনো সুযোগ নেই। আজকের এই সব কিছু জেনে শুনেও আলেমদের মধ্যে একদল এখনও মনে করেন যে লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে আমাদের রোজা পালন করা বা ঈদ করা আমাদের জন্য উচিত। এর মধ্যে শেখ সালেহ বিন উসাইমিন আছেন, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়াও এটা, এবং তারা তাদের যুক্তিগুলো দলিলগুলো দিয়েছেন, আমাদের দেশের অধিকাংশ আলেমদের ফতোয়াও সেটা ইত্যাদি। একদিনে সারা বিশ্বে পালন করাটা, এটা যদি উম্মা একমত হয় তাহলে সমস্যা নাই। এ কথাও শেখ বিন উসাইমিন বলেছেন, আমরাও বলছি, একদিনে উম্মার মুজতাহিদরা মিলে একসাথ হয় আর উম্মা যদি সবাই মেনে নেয় তাহলে সমস্যা নেই, কিন্তু একটা জনপদে একটা অথরিটির আন্ডারে যারা আছে তারা মন মতো খাহিশ মতো তিন চার দিনে ঈদ করবে, এটা উম্মার জন্য আসলে খুবই বড় একটা ট্র্যাজেডি। হ্যাঁ, এটা উচিত না, এটা একটা ইজতিহাদি বিষয়। বড় বড় মুহাদ্দিক আলেমরা বলেছেন এটা কমপ্লিটলি, যে চাঁদ দেখে রোজা রাখো সেটা কি, চাঁদ যেদিন চাঁদ দেখবে সারা বিশ্বের মানুষ, এ কথাটা একদল লোক বাড়াচ্ছে। আমি দেখেছি যারা একদিনে সারা বিশ্বে মানে সিয়াম পালন করা বা ঈদ করার কথা বলছেন, তারা কোরআনের টেক্সট হাদিসের টেক্সটের মধ্যে এটা এমনভাবে ট্রান্সলেট করছেন মনে হয় যেন এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা চিটিং, এটা উচিত হবে না। হ্যাঁ, এটা টুইস্টিং, মানে টুইস্টিংটাকে উনি টেক্সট হিসাবে দেখাচ্ছেন, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, এটা আমানা এলমিয়ার খেলাফ। আমি ওনাদের বিরুদ্ধে বলছি না, মানে বিষয়টা যেহেতু ইজতিহাদি আর উম্মার লোকেরা অথবা ধরেন আমাদের বাংলাদেশের সমস্ত আলেমরাই মিলে আমরা একমত হলাম যে ঠিক আছে, পৃথিবীর যখন আমরা ইন্টারন্যাশনাল মুন সাইটিং এর ভিত্তিতে পালন করব, কিন্তু এই জনপদের মুসলমানরা একমত হওয়া প্রয়োজন। যেহেতু এটা ইজতিহাদ, কোনো এক পক্ষ এটাকে বলতে পারবে না যে আমারটা শুদ্ধ আর বাকি অন্যটা এমন পাপ যে তার কারণে সে গুনাহ হচ্ছে, গুমরাহ হয়ে যাচ্ছে, এরকম ভার্ডিক্ট দেওয়াটা আসলে এটা এটা মানে মোটেই ঠিক না। আর শেখ সালেহ বিন উসাইমিন এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, তাদের বক্তব্য হচ্ছে ইখতিলাফুল মাতালে, লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে প্রত্যেক দেশের অথরিটি ডিসিশন নিতে পারে এবং সেটাকেই তারা রাজেহ বলেছেন। আর আসলে তো যেমন আমি অথবা গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ স্কলার্স, তারা ইচ্ছা করলেই একটা ভার্ডিক্ট দিয়ে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে একদিনে ঈদ পালন করাইতে পারেন না, এটাকে ইম্পোজ করতে পারেন না। তাহলে কি করা উচিত? দুটো জিনিস, আমাদের এই দেশের অথরিটি, অথরাইজড স্কলার যারা, তারা যদি মনে করেন যে তারা রোজা রাখবেন অথবা ঈদ পালন করবেন অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল মুন সাইটিং, ইটস ওকে, তাহলে সারা বিশ্বের মানুষ না করলেও এই জনপদের লোকেরা ইন্টারন্যাশনাল মুন সাইটিং এর ভিত্তিতে করলো, যেটা ইজতিহাদি ব্যাপার। কিন্তু তারা যদি মনে করেন যে না, লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে বাংলাদেশের ভিতরে যেখানে দেখা যাবে আমরা সঞ্জয় করবো, দ্যাটস ওকে অলসো। আর আমাদের জেনারেল মুসলমানদের জন্য সেই অথরিটিকে ফলো করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম, এবং এই কথাটাই আসলে মূলত শেখ সালেহ বিন উসাইমিন তিনি বোঝাতে চেয়েছেন। আর এটা নিয়ে ব্যাপক ঝগড়াঝাটি করার, বিভক্ত হওয়ার এবং একই জনপদে আজকে একদিন, কালকে একদিন, পরশু আরেকদিন, তিন দিন বা দুই দিন ঈদ পালন করা আসলে যথার্থ নয়। মুন সাইটিং এর উপর আর আচ্ছা, আমি অন্য হাদিসগুলো বাদ দিলাম, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আছে। وعن ابن عمر رضي الله عنه عن حفصة عن النبي صلى الله عليه وسلم قال من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له رواه الإمام أحمد وأبو داود وابن ماجه والنسائي والترمذي وغيرهم ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত যে হাফসা উম্মুল মুমিনিন رضي الله تعالى عنها তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত না করে তার সিয়াম হবে না, তার সিয়াম হবে না। খুব গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন। আর এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ, আবু দাউদ, ইবনু মাজা, নাসাই, তিরমিজি এবং আরো অনেকে। আচ্ছা, তো এখানে যেমন ইবনে উমর নাসাই বলছেন অসাবেন্দনা মাফুক, এখানে হাদিস নিয়ে বিভিন্ন কথাবার্তা থাকলেও এই হাদিসকে অনেকেই শুদ্ধ বলেছেন, এই হাদিসটাকে অনেকেই শুদ্ধ বলেছেন। তো এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে সিয়ামের জন্য মানে এটা একদম ক্লিয়ারলি মেনশন করছে রাতেই সিয়ামের নিয়াত করতে হবে। আর অন্য কমন হাদিসগুলো তো আছে, ইন্নামাল আমালু বিনিয়াত, ওয়ামা উমিরু, আয়াত আছে অনেকগুলো, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতের নিয়ত থাকতেই হবে, ইবাদতের সাথে নিয়তটা অ্যাডজাস্টেন্ট থাকতেই হবে। কারণ ইবাদত পালন করে ফেলার পরে নিয়তের কোনো অর্থ থাকে না, ইবাদত স্টার্ট করে তারপরে আপনি নিয়ত করলেন তাহলে তো হলো না। আপনি আল্লাহু আকবার বলে সালাতে নিয়ত করলেন, এরপরে হঠাৎ করে ভাবলেন আরে আমি কি করছি, ও ঠিক আছে সালাতে যখন ঢুকেই গিয়েছি তখন মানে নিয়তটাকে আপনি তখন নবায়ন করলেন, তার মানে এটা আপনার সালাত হলো না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিয়ত, যে নিয়তের কথা এখন আমরা বললাম সেটা হলো অন্তরের নিয়ত, অন্তরের নিয়ত, অন্তরের সংকল্প, অন্তরের কনসাসনেস, সচেতনতা, যে ইউ নো হোয়াট ইউ আর ডুইং, এটাই হচ্ছে নিয়া। আপনি কি করছেন জানেন না, হঠাৎ করে ভাবলেন আমি কি করছি, ইট মিনস যে ইউ স্টার্টেড উইদাউট নিয়া। আর যখন আপনি জানেন যে আপনি কি করছেন, আপনার একটা উদ্দেশ্য এর সাথে মিশ্রিত আছে, যে হ্যাঁ আপনি সালাতের উদ্দেশ্যে বের হলেন, এজন্য ওযু করলেন, এখন জায়নামাজে দাঁড়ালেন ফর সালাহ, এটাই মিন করে যে ইউ হ্যাভ কমপ্লিট 100% নিয়া। এর জন্য নাওয়ায়ে তুওয়ান বলে আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের বইগুলোতে আমরা দেখি সালাতের জন্য যেমন নাওয়ায়ে তুওয়ান চালু করেছে, আবার সিয়ামের জন্য নাওয়ায়ে তুওয়ান আসুমা গাদান, হ্যাঁ, তারপরে মানে হজের জন্য, তারপরে উমরার জন্য, তারপরে জবাহের জন্য, এই সমস্ত নিয়তের ব্যাপারটা ভেরি ইজি। শরীয়ত এমনি অনেক কিছু আমাদের জন্য ইজি করেছে, আমরা অনেক সময় কঠিন করেছি, আর নিয়ত হচ্ছে এত ইজি। আমার মনে হয় যেন কাজের মধ্যে যত কাজ আছে, যেহেতু নিয়ত হচ্ছে অন্তরের কাজ, এটাও একটা কাজ, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট জব। আমাদের যত জব আছে, আমাদের সবচেয়ে ইজিয়েস্ট জব হচ্ছে নিয়ত। তো সেজন্য এটাকে ওই ভারাক্রান্ত করা, কঠিন শব্দাবলী দিয়ে, এবং যেভাবে ঈদের নামাজে আমাদের অনেক মহতারাম মাশাইখরা নাওয়ায়ে তুওয়ান বলে শিখিয়ে দেয়, অনেকে মনে মনে ভাবে আরে তো মুখস্থ করতে পারলে না, নামাজ হলো কি হলোই না, নিয়ত ছাড়া তো নামাজ হয় না জানি। কিন্তু এটা ভাবতে হবে যে মুখে উচ্চারণ করাটা নিয়ত না, এটা সর্বসম্মতি। যারা নিয়তটা শিখিয়েছেন তারাও বলেন যে নিয়তটা মুখে যেটা উচ্চারণ করা হয় সেটা নিয়ত না, নিয়ত হচ্ছে অন্তরে যেটা থাকে সেটা নিয়ত। যারা বলেন যে নিয়তটা করতে হবে, এটা তাদের দৃষ্টিভঙ্গি, তারা এটাকে বড়জোর মোস্তাহাব মনে করেন। কিন্তু আমরা বলি যে নিয়তটা এটা ইনোভেটিভ একটা বিষয়, এটা নতুন একটা বিষয় যেটা সংযোজন করা হয়েছে, যেটা অন্তরের কাজ ছিল সেটা অন্তরেও পোষণ করা হচ্ছে, মুখেও নিয়ে আসা হয়েছে। অতএব এটা একটা অতিরিক্ত কাজ, এটাকে এই জন্য মহাকেক অনেক ওলামারাই এটাকে বেদাত বলেছেন, যেটা অ্যাভয়েড করা উচিত। নিয়তের জন্য মানে যেই প্রসেসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবারা অনুসরণ করেছেন, তার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। তার থেকে অতিরিক্ত কোনো কিছু বলা, কোনো শব্দ নতুন করে তৈরি করা এবং মনে করা যে মুখে নিয়ত উচ্চারণ করাটাই হচ্ছে আসল নিয়ত, তা না হলে আর নামাজই হলো না, তাহলে তো এটা হলো একদম বরবাদ। আরেকটি হাদিস বলে আমরা আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دخل علي النبي صلى الله عليه وسلم ذات يوم فقال هل عندكم شيء فقلنا لا قال فإني إذا صائم ثم أتانا يوما آخر فقلنا يا رسول الله صلى الله عليه وسلم أهدي لنا حيث فقال أرنيه فلقد أصبحت صائما فأكل وفي لفظ এটা আরেকটা কমন জিনিস যেটা একটু আগে বলা হলো, আর তার বিপরীত আরেকটা বিষয় এখানে তুলে ধরা হলো। আচ্ছা, এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এখানে বলা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং বললেন যে তোমাদের কাছে কিছু আছে, মানে খাওয়ার কিছু আছে কি না, ইয়া সালাম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করতেন, দেখেন মানে যিনি, এটা বোঝাই যাচ্ছে এটা মদিনার ঘটনা, রাষ্ট্রপ্রধান ছিলেন, নেতা ছিলেন, রিলিজিয়াস লিডার ছিলেন, মুআল্লিম ছিলেন, এ হচ্ছে তার অবস্থা, এসে বললেন তোমাদের কাছে কিছু আছে কিনা, আর তিনিও উত্তর দিলেন যে নাই। আসল ব্যাপারটা বোঝা গেল যে নবীর ফ্যামিলির, তার প্রিয়তমা সহধর্মিনীর বাসায় কিছুই নেই, খাওয়ার কিছুই নেই। তখন তিনি বললেন ফাইনাইদান সোয়াম, তাহলে আমি রোজা রাখলাম, তাহলে আমি রোজা রাখলাম। তো এখানে যে জিনিসটা আছে সেটা আমরা পুরোটা তর্জমা করি তারপর বলবো। এরপর আরেকদিন আসলেন, এসে আসার পরে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমাদের অনেক কিছু হাদিয়া দেওয়া হয়েছে, অনেক কিছু আছে, ওই দিন এসে আপনি কিছুই পালেন না, আজকে কিন্তু অনেক কিছু আছে। তখন তিনি বললেন যে আচ্ছা দাও দেখি, আমি তো আসলে রোজা রাখছিলাম, মানে আজকে উনি রোজা রেখে আসতেন, কিন্তু বললেন যে দাও। এরপর তিনি খেলেন, পাকেলা, এরপর তিনি খেলেন। আচ্ছা, আরেকটা শব্দে এই রেওয়ায়েতে এভাবে বর্ণিত আছে যে তলহা তিনি বলেন যে আমি মুজাহিদকে হাদিসটা বর্ণনা করলাম, তখন তিনি বললেন এটা হচ্ছে ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে তার মাল থেকে সাদাকা বের করে, যদি চায় সে সেটা দিয়ে দিতে পারে, যদি সে চায় সে নাও দিতে পারে। অর্থাৎ আমার পকেটে এখন একজন গরিব দেখলাম দূরে, আমার পকেটে 500 টাকা আছে, আমি বের করলাম দেওয়ার নিয়তে, এতটুকু পর্যন্ত বের করার পরে আমি যদি চাই তাকে দিতেও পারবো, আবার যদি চাই আবার পকেটে ঢুকায় ফেলতে পারবো। এটা হচ্ছে একজন তাবেঈর ব্যাখ্যা আর কি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ওটা ছিল নফল সিয়াম। নফল সিয়ামের ক্ষেত্রে সকালে যদি কেউ না খেয়ে মানে দিনটা স্টার্ট করে, হঠাৎ করে ভাবে যে না আজকে সওম পালন করব, তার ক্ষেত্রে সেটা হতে পারে। আর একই অবস্থা নফল সিয়াম স্টার্ট করার পরে যদি কেউ মনে করে সকালে এসে যে বা দিনের যে কোনো সময় যে না আমি এটা মানে পূর্ণ করার আগ পর্যন্ত, কমপ্লিট করার আগ পর্যন্ত, ওই যে টাকাটা যখন ভিখারির হাতে চলে যাবে তখন কিন্তু আর দিতে পারবেন না আপনি, কারণ তখন সে অলরেডি মালিক হয়ে গেছে। যদিও আপনার জন্য অপশনাল ছিল পুরো ব্যাপারটা, তখন সে মালিক হয়ে গেছে। ঠিক এখানেও সিয়ামটা পালনের আগ পর্যন্ত, কমপ্লিট করার আগ পর্যন্ত এই ভাঙার একটা অপশন আছে। যদিও আল কোরআনে বলা হয়েছে লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এই জন্য অনেক ওলামাদের বক্তব্য হচ্ছে যে নফল কোনো কাজ স্টার্ট করে যদি কেউ ভঙ্গ করেন, তাহলে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আমল বাতিল করা যাবে না, অতএব সেটাকে পরবর্তীতে কাজা করতে হবে। এটা অবশ্য সমস্ত ওলামাদের বক্তব্য নয়, আর অনেক ওলামা বলেছেন যে না অপশনাল কাজ অপশনেই থাকবে, আপনি যদি ভঙ্গ করেন সেটা ভঙ্গ করার অধিকার আছে, আপনার কাজা করাটা আপনার জন্য শর্ত নয়। কারণ কাজা করাটাকে যদি আমি ম্যান্ডেটরি করে দেই তাহলে জিনিসটা আর অপশনাল থাকছে না। এই তো, যাই হোক, দুই পক্ষেরই এখানে ইজতেহাদ, আসলে দুই পক্ষেরই যার কাছে যেটা বেশি শক্তিশালী মনে হয় তিনি সেটাই পালন করবেন। যদি তিনি মনে করেন যে না যে জিনিসটা আমি স্টার্ট করেছি আজকে ভঙ্গ করেছি, সেটা যদি তিনি পরবর্তীতে আবার আদায় করেন তো ভালো, এটা অধিক সতর্কতামূলক হয়, কোনো সন্দেহ নাই, এবং এটার মধ্যে কোনো লওম বা তিরস্কারও নেই যে না উনি বাড়াবাড়ি করছেন, কেউ যদি নিজে সেটা পালন করে। আর কেউ যদি মনে করে যে না যেটা অপশনাল ছিল আমি সেটা ভেঙেছি, আমি মাঝপথে ভেঙেছি, অসুবিধা নাই, তাতেও কোনো সমস্যা নেই। কয়েকটা সুন্দর সুন্দর হাদিস আছে, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, এত রোজা আমাদের সামনে। আরেকটা রেওয়ায়েতে সাহাল ইবনে সাদ, এটাও সম্ভবত বুখারী মুসলিমের রেওয়ায়েত, হ্যাঁ বুখারী মুসলিমের রেওয়ায়েত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াযালু নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। অর্থাৎ সূর্য অস্ত যাওয়াটা নিশ্চিত হওয়ার সাথে সাথে আরো 5 মিনিট অপেক্ষা করার প্রয়োজন নেই, এটা আল্লাহ রাসূলই আমাদেরকে বলে দিয়ে গেছে। অতএব সুন্নাহ হচ্ছে তাড়াতাড়ি সূর্য অস্ত, মাগরিবের নামাজের মানে আজান পর্যন্ত অপেক্ষা করার আসলে প্রয়োজন নেই, কারণ আজানের সাথে এখানে রিলেট করা হয়নি। হাত্তা তাগরুব আশ-শামস, সূর্য অস্তমিত হওয়ার সাথে রিলেট করা হয়েছে, অতএব অস্তমিত হয়েছে বলে আপনি নিশ্চিত হলে সাথে সাথেই মানে 1 সেকেন্ডও দেরি না করে আপনি ইফতার করবেন। তার মানে অবশ্যই এটা না যে আপনি মানে দ্রুত করতে গিয়ে আবার মানে একটু বাড়াবাড়ি করে ফেলবেন, এটার অর্থ হচ্ছে যে সবই স্বাভাবিকভাবে চলবে, কিন্তু খামাখা আরেকটু নিশ্চিত হই, আরেকটু নিশ্চিত হই, আজানটা শুনি, এইটা বন্ধ করার উদ্দেশ্য আর কি। আচ্ছা, আরেকটা সুন্দর হাদিস, সেটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা, এটাও বুখারী মুসলিমের রিওয়ায়েত, যে তোমরা সেহরি খাও কারণ সেহরির মধ্যে রয়েছে বারাকাত, অনেক বারাকাত রয়েছে, সেটা আমরা সকলে জানি। যে পরবর্তী দিনের জন্য এটা ভালো, স্ট্রং থাকলেন, আপনার দিনের কাজগুলো ভালো থাকলো, দিনে ইবাদতগুলো বাদ গেল না। কারণ যারা দুর্বল হয়ে যায় তারা ঘুম দিয়ে ওই দিনের কষ্টটাকে প্রতিরোধ করতে চায়, ফলে লম্বা ঘুম দেওয়ার কারণে তার অনেক সময় জামাত মিস হয়, ইবাদত মিস হয়, সে তার রেগুলার কাজগুলো মিস হয়। সুহুরের মধ্যে এটা একটা বারাকা। আর আরেকটা বারাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বারাকা, নানা ধরনের বারাকাত আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবশ্যই এর মধ্যে মানবী আভ্যন্তরীণ অনেক বারাকাত এর মধ্যে আছে। আর সাহুর দেরি করে খাওয়াটাই হচ্ছে উত্তম, এবং সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, যেটা তিনি ইত্তেবা করতেন। আনাস ইবনে মালিকের হাদিস থেকে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে সাহরি খাওয়ার পরে সর্বোচ্চ 50 আয়াত পড়তে যতটুকু সময় লাগে, এটা মানে ধরেন হয়তো আধা ঘন্টা, আধা ঘন্টাও না আরও কম, তাই না? 50 আয়াত পড়তে সাধারণত হদর হবে আধা ঘন্টা, ধরি আধা ঘন্টা, মানে আধা ঘন্টা আগে তিনি খেতেন, মানে সন্ধ্যা রাতের পরে বা রাত 12টার সময় খেয়ে ঘুম দিয়ে তারপর এটা করতেন না। বারাকাতের আরও অনেকগুলো, আপনারা চিন্তা করলে অনেকগুলো বারাকাত বের করতে পারবেন। শেষ রাতে, শেষ সময়ে খেলে আপনি একসাথে ফজর পড়ে ঘুমাতে পারছেন, আর যদি 12টা 1টার দিকে খান, ঘুম দেন, অনেক সময় দেখবেন যে আপনার ফজরটা মিস হয়ে যাচ্ছে। এবং আরও ডেঞ্জারাস হবে যদি আপনার সূর্য উঠে যায়। যদিও আমরা একটু আগে হাদিসে পড়েছি যে ঘুমায় গেলে তার একটা অপশন তো আছে, একটা রুখসাত হাদিসে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আপনি মানে আমাদের দরকার, আমরা সিয়ামের মতো এত চমৎকার একটা কোর্স পেয়েছি, তাহলে কমপ্লিট সুন্নাহ ফলো করতে অসুবিধাটা কোথায়, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহ পালন করবেন, দেখবেন যে আপনার মন, মেধা, স্বাস্থ্য, আপনার ফিজিক্যাল অর্ডার, এভরিথিং ইম্প্রুভ করবে ইনশাল্লাহ। সব কিছুর মধ্যে আমরা বরকত খুঁজে পাবো ইনশাল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
প্রথম প্রশ্নটা আমি করি সবার পক্ষ থেকে, যে একটা কথা আছে যে রোজার এক মাসের নিয়ত একটাই, মানে সিয়াম যেহেতু গোটা মাসটা একটা ইবাদত, সুতরাং আমি প্রথম দিনেই নিয়ত করবো যে সারা মাস রোজা রাখবো, ইজ ইট ট্রু?
এটা ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন, বলেননি তা না, ফকাহাদের মধ্যে বিশেষ করে, মানে ওই যুক্তি থেকে আর কি। কিন্তু হাদিস থেকে আমরা বুঝি যে না, নিয়ত রিনিউ করতে হবে। তবে নিয়তের রিনিউ কোথায়? আমাদের জন্য সহজ হয়ে যায় জিনিসটা যদি আমরা মনে করি যে নাওয়াত আসুমা, দিস ইজ নট দ্য নিয়া, এইটা নিয়ত না। নিয়তটা হচ্ছে আপনার এই যে প্রস্তুতি, আপনি কনসিয়াসলি যে প্রস্তুতি নিচ্ছেন, আপনি যে সেরি খাচ্ছেন, এটা কি নিয়ত থেকে বাইরে? মানে এই যে তারাবি পড়ছেন, পরের দিন রোজা রাখবেন, এটা আপনি জানেন, দ্যাট ইজ নিয়া। নিয়তের কোনো আনুষ্ঠানিকতা আসলে ইসলামে নাই। আপনি জোহর পড়ার জন্য যে প্রস্তুতি নিলেন, অজু করে জায়নামাজে দাঁড়ালেন, দ্যাট ইজ নিয়া, নাথিং এলস। জি, সুতরাং কেউ যদি মনে করেন যে না আমি মানে এটা আসলে খুব ডিফিকাল্ট কথা বলা, যে উনি প্রতিদিন আসলে নিয়ত করছেন কিন্তু ভাবছেন যে মাসে প্রথম দিন নিয়ত করলেন, এরপরে এইভাবে চলতেছেন, এটা কিভাবে সম্ভব? আসলে তো তিনি নিয়ত করছেন, কিন্তু প্রতিদিন নিয়ত করছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই সাইন্টিফিক এবং সেটাকেই আমরা ধরে নিই। আচ্ছা, মেয়েরা বাসায় সালাত পড়ার সময় কি তারা একামত দিয়ে পড়বে? হ্যাঁ, একামত দিতে পারে, তবে মেয়েরা একামত দিবে আসতে, যাতে অন্য পুরুষরা না শুনতে পায়। সুনান, মুস্তাদরাক, মুসনাদ এবং মুয়াত্তা, এ নামগুলোর সাথে সহিহের তুলনামূলক পার্থক্য কি, দয়া করে আলোচনা করবেন। আসলে সহিহ বুখারি, সহিহ মুসলিম, এগুলো ওনারাও মানে নাম রাখেন নাই, সহিহ বুখারি মানে বুখারির নাম না। তবে সহিহ কথাটা আছে, আল জামিউ সহিহ আল মুসনাদ, এভাবে বুখারির নামটা শুরু হয়েছে, জামিউ তিরমিজি, তারপর সুনান আত তিরমিজি, এগুলো অনেকগুলোই মানে সহিহ কথাটা, যেমন সহিহ ইবনে হিব্বান, হ্যাঁ, উনি নিজে এটাকে এইভাবে নাম দেননি, পরবর্তী ওলামারা এসে অনেকে নাম দিয়েছেন, আর অনেক সময় ওলামারা নিজেরা নাম দিয়েছেন। সহি কথাটা যখন কোনো বইয়ের সাথে আসে, তার মানে এটা নয় যে তার সমস্ত হাদিসই একদম শুদ্ধ, এক্সেপ্ট বুখারী মুসলিম। বুখারী মুসলিমের ক্ষেত্রে উম্মার ওলামারা কিংবা আমি বলবো অধিকাংশ ওলামারা একমত হয়েছেন যে এগুলো শুদ্ধ। তবে এটাও শুদ্ধ যে বুখারীর কিছু হাদিস নিয়ে আজকের শুধু নয়, সেই 1000 বছরেরও আরও আগ থেকে আলেমদের মধ্যে কিছু ইশকাল, মানে তারা হাদিসগুলো নিয়ে কিছুটা প্রবলেম ফিল করছেন, কিন্তু এটা বলছেন না যে হাদিসগুলো দুর্বল। প্রবলেম কোন দিক থেকে? হয়তো তাদের মতনের ফাহামের ক্ষেত্রে, এবং এটা নিয়েও অনেক ওলামারা আলোচনা করেছেন, কিন্তু গ্রসলি উম্মার অধিকাংশ ওলামারা একমত যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিসগুলো শুদ্ধ। অতএব বিশেষ করে মানে ইবাদতের ক্ষেত্রে যেগুলো ইশকালের কথা এসছে, যেমন মুসা আলাইহিস সালামের একবার উলঙ্গ হয়ে গোসলের কথা এসছে, হ্যাঁ এই ব্যাপারে অনেকগুলো মানে এই ধরনের কিছু হাদিস আছে ইশকাল, যেগুলোর সাথে হুকুমের কোনো রিলেশন নাই, কিন্তু সালাতের ব্যাপারে, সওমের ব্যাপারে, আরকানের ব্যাপারে, ইসলামের অন্যান্য বিধানের ব্যাপারে, জিহাদের ব্যাপারে যে হাদিসগুলো বুখারী এবং মুসলিমে এসছে সেখানে কেউ কোনো ইশকাল তৈরি করেননি, কোনো প্রবলেমেটিক বলে তারা কথা বলেননি। আচ্ছা, আর সুনানের গ্রন্থসমূহের মধ্যে সবগুলো হাদিস শুদ্ধ নয়। আপনারা জানেন যে সুনানের যে আরবা আছে, শেখ আলবানী, ইমাম আলবানী রাহমাহুল্লাহ এগুলোর সহি এবং দয়েবগুলোকে আলাদা করেছেন, এবং এই সুনানের গ্রন্থগুলোর মধ্যে খুব কম হলেও কিছু মওদু হাদিস পরবর্তী ওলামারা বের করেছেন, এবং বিশেষ করে ইমাম আলবানী তিনিও সেগুলি ইন্ডিকেট করেছেন, যেমন এই হাদিসটা মওদু, এই হাদিসগুলো দাঈফ, সহিহ সুনান আবি দাউদ, দাঈফ সুনান আবি দাউদ, সহিহ সুনান তিরমিজি, দাঈফ সুনান তিরমিজি, সহিহ সুনান আন-নাসাঈ, সহিহ সুনান ইবনে মাজাহ, দাঈফ এভাবে। আর দাঈফের যে খণ্ডে তিনি হাদিসগুলো সংকলন করেছেন সেই খণ্ডের মধ্যেই তিনি ফ্যাব্রিকেটেড যে হাদিসগুলো তার গবেষণায় তার কাছে মনে হয়েছে সেগুলো তিনি নিয়ে এসেছেন। অতএব জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট, মুয়াত্তা কিংবা মুসনাদ এগুলোর উপরেই এখন প্রচুর স্টাডি হয়েছে। মুসনাদের উপরে যে স্টাডি হয়েছে সেটা আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে হয়েছে, 50 খণ্ডে বের হয়েছে এখন, 40,000 হাদিস, 40,000-এরও কিছু বেশি হাদিস। এটাকে এনসাইক্লোপিডিয়া হাদিস বলা হয়। ইমাম আহমদের যে মুসনাদ সেটা আগে 6 খণ্ড ছিল, এখন সেটা 50 খণ্ডে সৌদি ইসলামী মন্ত্রণালয় বের করেছে, এবং মূল গবেষণাটা হয়েছে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে। সেখানে সবগুলো হাদিসের উপর স্টাডি হয়ে দেখা গিয়েছে অনেক হাদিস সেখানেও দুর্বল আছে। এর আগে যে ডক্টর ফুয়াদ, উনি এর তাহকিক করেছেন, তারপরে লেটেস্ট মদিনা ইউনিভার্সিটিতে হলো মুস্তাদরাক। এই সব কিছুর উপরই আসলে এখন আমরা বলতে পারবো, আমাদের কাছে সেই রিসোর্স আছে, সেই বইগুলো আছে। অনেক আলেমরা, আধুনিক কিংবা আগের আলেমরা, যে সমস্ত তাহকিকগুলো করেছেন, অ্যানালাইজগুলো করেছেন যে এর এই হাদিসটার কি অবস্থান, সেটা কি সহিহ নাকি দাঈফ নাকি মওদু, এই স্টাডিগুলো এখন আমাদের হাতের কাছে আছে। হয়তো আমি মুখস্থ সবটা বলতে পারবো না এবং সেটা সম্ভবও নয়, কিন্তু আমাদের কাছে সেই রিসোর্সগুলো আছে যেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা বের করে নিতে পারবো। যেমন মুস্তাদরাক আল হাকেমের উপরে তাহকিক করেছেন ইমাম দাহাবি, ইমাম দাহাবি তার তালখিস সেটা মুস্তাদরাকের উপরে তিনি লিখে দিয়েছেন, এটা সহিহ। মানে মুস্তাদরাক যে সমস্ত হাদিসগুলোকে সহিহ হিসাবে নির্ধারণ করেছেন বুখারী এবং মুসলিমের শর্তের আলোকে, ইমাম দাহাবি এসে সেটাকে কোনোটাকে রিকগনাইজ করেছেন এবং কোনোটাকে তিনি রিফিউজ করেছেন। ফলে এই গবেষণাগুলো সব এখন আমাদের হাতের কাছে আছে এবং ইলেকট্রনিক লাইব্রেরিতেও আছে, যার কারণে আমরা খুব সহজেই বলে দিতে পারি আলহামদুলিল্লাহ যে এগুলো শুদ্ধ, এগুলো শুদ্ধ নয়। এখন আমরা যারা হাদিস ভিত্তিক দলিল নিচ্ছি তাদেরকে কিন্তু চূড়ান্ত সতর্কতা লাগবে যে একটা হাদিস বলা হলো, সেটা হোক সুনানের গ্রন্থে, হোক ইবনে হিব্বানের মধ্যে, হোক আল মুস্তাদরাকের মধ্যে কিংবা মুয়াত্তার মধ্যে কিংবা মুসনাদে ইমাম আহমদের মধ্যে, সেটার অথেন্টিসিটির ব্যাপারে আমাদের শিওর হওয়া প্রয়োজন। আর এক্ষেত্রে এজন্য যারা আমরা সাধারণ শিক্ষিত তারা তো স্কলারদের সাথে একটা লিঙ্ক করবেন। হ্যাঁ, আপনারা অনেক সময় ইন্টারনেটে গেলেও সরাসরি এই হাদিসের উপর বিধানটা কি সেটা বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে জানতে হবে, জানতে পারেন, এটা নট নেসেসারি। কারণ এক একটা বিশ্বস্ত ওয়েবসাইট, আমি বিশ্বস্ত কথাটা বললাম কারণ বিশ্বস্ত হওয়ার দরকার, ওয়েবসাইটগুলো ট্রাস্টওয়ার্দি হওয়া প্রয়োজন, সেগুলো থেকে, সেগুলো তো অনেক স্কলাররা কাজ করেন, স্কলারদেরকে জিজ্ঞেস করা বা সেগুলো থেকে সরাসরি জানা, যেমন islamweb.com, islamqa.com, এগুলো খুবই ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট, এগুলো থেকে জানা যেতে পারে।
অ্যানাউন্সমেন্ট, এই প্রোগ্রামটা রোজা মাসে বন্ধ থাকবে, নেক্সট প্রোগ্রামটা হবে 18 তারিখ, 18 সেপ্টেম্বর, ঈদের পরে আর কি, এই প্রোগ্রামটা শনিবারের প্রোগ্রামটা।
আমাদের সমাজে দেখা যায় যে শুধু জুমা ও দুই ঈদের সালাত আদায় করে কিন্তু পাঁচ ওয়াক্ত আদায় করে না, তাহলে তারা কি কাফের বলে গণ্য হবে কি? আমরা আসলে দাওয়াতি মোড়ে কথা বলি, এজন্য মানে সালাত তরক করাটা কুফরি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার্ডিক্ট, ওইটা ওইভাবে বলতে আমাদের কোনো দ্বিধা নাই। কোনো ইন্ডিভিজুয়ালকে সরাসরি কাফের আমরা মানে কখনোই ঘোষণা করি না, কিন্তু এটা ঠিক, এটা তো মানে কেউ যদি কন্টিনিউয়াসলি সালাত তরক করে, তরক করাটা বলতে কি বোঝায়? আমরা কি এটা বলবো দুই সালাত পড়লেই বাস এনাফ? দুই সালাতের ব্যাপারে বিধানটা কি? এটা কি অব্লিগেটরি? এটাকে ওলামাদেরও কেউ কেউ একদল বলেছেন ওয়াজিব, বাকিরা সুন্নাহ বলেছেন। মানে আসল পাঁচ ওয়াক্ত সালাত বাদ দিয়ে কেউ দুই ঈদের সুন্নাত যদি পড়েন তাহলে তার ব্যাপারে আপনারা সবাই কি বলবেন? বা অন্য সাধারণ রাস্তায় গিয়ে যদি আমি 100 জন মুসলমানকে জিজ্ঞেস করি তারা কি বলবে সে একজন নামাজি ব্যক্তি, নাকি তার একুশ সালাত বলবে নামাজ পরিত্যাগকারী ব্যক্তি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কারা? সূরা মাউনের মধ্যে যাদের কথা বলা হয়েছে তারা কারা? তাই না? শুধু দুই ঈদ নয়, দুই ঈদ জুমা এবং প্রতিদিন এক ওয়াক্ত করে যারা পড়েন তারাও তার একুশ সালাত হবে। দুই ঈদ জুমা এবং প্রতিদিন দুই ওয়াক্ত করে যারা পড়েন তারাও তার একুশ সালাতের মধ্যে হবেন। এটা আমার দৃষ্টিভঙ্গি, ভুল হলে বলবেন। দুই ঈদ জুমা এবং প্রতিদিন তিন ওয়াক্ত শুধু যারা পড়েন তারাও তার একুশ সালাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। দুই ঈদ জুমা এবং প্রতিদিন চার ওয়াক্ত সালাত যারা পড়েন তারাও তার একুশ সালাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। মানে যারা সালাত আদা করি মুকিমুসসালাহ হবেন তারা, যারা পাঁচ ওয়াক্ত সালাত টাইম মতো পড়বেন, জুমা পড়বেন এবং দুই ঈদ পড়বেন। আচ্ছা, যারা বিবিএ এমবিএ পাস করে করার পর তাদের টার্গেট থাকে ব্যাংকে জব করা, তাহলে যে কোনো ব্যাংকে জব করা যায় কি? না, সুদের মধ্যে তো সম্পৃক্ত হওয়ার কোনো অপশান নাই আসলে। এটা আমাদের কাছে ডাল ভাত হয়ে যাওয়ার কারণে আমরা যাই ভাবি না কেন, কারণ প্রথম কথা হচ্ছে যে ব্যাংকিং ইন্টারেস্টটাকে সুদ কিনা, এটা দু তিনজন আলেম যদি ফতোয়া দেন যে সুদ না, আমরা ওইটাকে কেন নিব? আমরা পৃথিবীর মেইন স্ট্রিমের জম্মুন গাফির জমহুর ওলামা 99% ওলামাদের বক্তব্য হচ্ছে ব্যাংকিং ইন্টারেস্টটা সুদ। তাইলে যদি এটা আমরা মেনে নেই, এবং আমার মনে করা উচিত যদিও সবসময় অধিকাংশের মতটাই যে সুদ হবে সেটা না, কিন্তু তারপরেও এখানে ব্যাংকিং ইন্টারেস্টের যে সুদ এটা কিন্তু যে কেউ মানে তার স্বাভাবিক আকল দিয়ে বুঝতে পারে। যারা বলেছেন যে ব্যাংকিং ইন্টারেস্টটাকে এখন আর সুদ ধরবো না, যে সুদকে ইসলাম নিষিদ্ধ করেছে, তাদের কিছু ইজতেহাদ আছে, কিন্তু সেই ইজতেহাদটা হচ্ছে ফি মোকাবেলাতে নাস, কোরআন এবং হাদিসের টেক্সটের মোকাবেলায়। কোরআন এবং হাদিসের টেক্সটের মোকাবেলায় যুক্তি এবং ইজতেহাদ বাতিল। যেখানে ক্লিয়ার টেক্সট থাকে কোরআন এবং হাদিসের, সেখানে ওই ইজতেহাদটা বাতিল। অতএব আমরা এখানে যেহেতু কোরআন এবং সুন্নার ক্লিয়ার টেক্সট পাচ্ছি, এবং 99% ইসলামিক স্কলার এই যুগে, আমাদের আগের যুগে বা আরও আগে, তারা ব্যাংকিং ইন্টারেস্টটাকে সুদ বলছেন, তাহলে শুধু ব্যাংকগুলোতে চাকরি করার বিধান তো সহিহ মুসলিমে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যিনি সুদ নেন, সুদ দেন। মানে হাদিস কিন্তু আরো ডেঞ্জারাস ভাষা, সুদ খান, সুদ খাওয়ান, মানে আমার কথা মনে হয়েছিল। আচ্ছা, তারপরে যিনি লেখেন এবং যিনি সাক্ষ্য দেন। এখন এখন আপনারাই বিচার করেন আর কি বলবো। তারাবি বা কিয়ামুল লাইল নামাজের রাকাতের ব্যাপারে দুটো হাদিস পাওয়া যায়, এ দুটোর মধ্যে কোনটি কমন হাদিস, কোনটি স্পেশাল হাদিস? কিয়ামুল লাইলের ব্যাপারে দুটো হাদিস কেন? অনেক হাদিসই তো পাওয়া যায়। মান কামা রমাদানা ইমান ও ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি, যে রমজান মাসের কিয়ামুল লাইল করে তার পূর্ব পরে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এটা হচ্ছে একটা কমন হাদিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অথবা রমজানের বাইরে কতটুকু কিয়াম করতেন, কিয়ামুল লাইল, সেটা আয়েশার হাদিসে আমরা জানি, ইবনে আব্বাসের হাদিসে জানি, সেটা 11 রাকাত ছিল, বেতের সহ 11 রাকাত ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে 3 দিন পড়েছেন অথবা 4 দিন, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন তিনি সেটাকে তরক করেছেন, কারণ লোকজন তার পিছনে জামাত হয়ে যাওয়ার কারণে তিনি আশঙ্কা করছিলেন যে মানুষ এটাকে ফরজ হিসাবে কনসিডার করতে পারে। তাহলে তারাবির নামাজের সুন্নিয়াত আসলো। আর রাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কিছু দেশ, সেটাও আমরা জানলাম। আর আরেকটা হাদিসও আমরা জানি, যে আরেকটা না, আর অনেকগুলো হাদিস, কিয়ামুল লাইল কত রাকাত পড়বে, মাসনা মাসনা হাদিসে আসছে, মাসনা মাসনা রাতের নামাজও 2 রাকাত 2 রাকাত, সারা মানে এশার পরে যদি কেউ ফজরের আগ পর্যন্ত বেতরের সময়টা বাকি রেখে 2 রাকাত 2 রাকাত করে পড়তেও থাকেন, তিনি কি গুনাহের কাজ করলেন? মোটেই না। অতএব কত রাকাত এটা একদম বেঁধে দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে কিয়ামুল লাইলে আমি যত রাকাত পড়ছি এটাই শেষ, এটার উপর বাড়ানোও যাবে না কমানোও যাবে না, বরং তাতাউয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ওপেন করে দিয়েছেন, ইল্লা আন তাতাউয়া, তুমি এরপরে নফল সালাত যত ইচ্ছা পড়ো, রাতের সালাতও যত ইচ্ছা পড়া যাবে। হ্যাঁ, এটা একটা দিক। আর আমাদের জন্য ব্যালেন্স করতে হবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিস এবং আমলগুলোর স্পিরিটটা কি, আবেদনটা কি, বক্তব্যটা কি, সেগুলোকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, তাহলেই আমরা মনে হয় তার মাকসাদে পৌঁছতে পারবো। আর আরেকটা হাদিসে আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা মা আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা, যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়ায় যতক্ষণ না ইমাম সালাত থেকে বিরত হয় ততক্ষণ পর্যন্ত ইমামের সাথে চালিয়ে যায় সালাত, তার পেছনে এটা কিয়ামুল লাইল সম্পর্কে তিনি বলেছেন, কারণ কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে অনেকেই দাঁড়াতেন, তো তখন তার জন্য সারা রাতের কিয়াম লেখা হয়। তো এই জন্য ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে হাজার, ইমাম নববী সহ আরো অসংখ্য বড় বড় মুহাদ্দিস এ সম্পর্কে কথা বলেছেন। আর যেহেতু আমাদের সবার কাছে সবচেয়ে বেশি মতবাদ হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য, সেক্ষেত্রে উনি এভাবে বলেছেন, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চায় কিয়ামুল লাইলের আদাদের দিক থেকে, সেটা সর্বোত্তম, কোনো সন্দেহ নাই। তবে এই সর্বোত্তমটাকে মানে অ্যাচিভ করার জন্য আপনার শুধু কোয়ান্টিটি অ্যাচিভ করলে হবে না, কোয়ালিটিও যথাসম্ভব অ্যাচিভ করা প্রয়োজন। এই 11 রাকাত পড়তে পড়তেই তার পা কিন্তু ফুলে যেত, এবং আয়েশা যখন তাকে শিকায়ত করতেন, কি আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, কি বাইলেন আপনি, হ্যাঁ এত রাত জেগে জেগে কাজ করেন, হ্যাঁ, তখন আফালা আকুনা আব্দান শাকুরা, এই বিষয়টা আমাদের খুব নজর দিতে হবে। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই বিষয়ের উপরে খুবই গুরুত্ব আরোপ করেছেন। আর কেউ যদি মনে করেন যে না, মানুষের মধ্যে তো ক্যাপাসিটি সবার একরকম না, যে আমি এত দীর্ঘক্ষণ দাঁড়াতে পারি না, কষ্ট হয়, অনেকের বাত আছে, অনেকের পা সত্যি ফুলে যায়, অনেকের পায়ের নিচে পানি এসে জমা হয়, তিনি যদি দ্রুত বেশি বেশি পড়তে পারেন তাহলে তার জন্য সমস্যা নাই, এবং তিনি যদি মনে করেন যে এতে তার শরীর ভালো থাকে আর বেশি ফজিলত তিনি কোয়ান্টিটি দিয়ে নিয়ে ফেললেন যেহেতু কোয়ালিটি দিতে পারছেন না। আমি কনক্লুড করি, সর্বোত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইক্তেদা করা, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুই দিক থেকে। এই ব্যাপারে শেখ সালেহ বিন উসাইমিন, শেখ আলবানী রাহমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, এরা সকলেই এ ব্যাপারে একমত, এবং আমরাও একমত, এর সাথে আসলে দ্বিমত করার কোনো সুযোগ নেই। করতে পারেন কেউ সেটা অন্য কোনো কারণে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ এবং আখিরাত দিবসের যারা প্রত্যাশা করে, আশা করে, ঈমান রাখে, তাদের জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় উসওয়া রয়েছে। এটাকে কোনো ইজতিহাদ দিয়া, কোনো ব্যাখ্যা দিয়া, কোনো যুক্তি দিয়া এটাকে অনুত্তম বলার কোনো সুযোগ কিন্তু নাই, কিন্তু এটাকে উত্তম বলে আর সব পথ বন্ধ করে দেওয়া অধিকারও আমাদের নেই। যেটা রাসূলুল্লাহ সাল্লাম ওপেন রেখেছেন সেটা ওপেন রাখাটাই আমাদের জন্য উত্তম। এই সুযোগেই ইমামরা কেউ 20 রাকাতের কথা বলেছেন, কেউ 36 রাকাতের কথা বলেছেন, কেউ 43 রাকাতের কথা বলেছেন, কেউ 63 রাকাতের কথা বলেছেন। আসল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়েছেন তার অতিরিক্ত কোন রাকাতের মধ্যে সীমাবদ্ধ করাটাকে আমি মনে করি যে ইট ইজ নট ঠিক, এটা ঠিক না। মানে যদিও 20 রাকাতটা সারা বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন এরকম কোনো সহিহ রওয়ায়েত নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও অধিক শক্তিশালী রওয়ায়েতটা হচ্ছে 11 রাকাতের, যেটা আমাদের স্টাডি থেকে আমরা পেয়েছি। এখন আমাদের দেশে যেহেতু বিভিন্ন পরিবেশ আছে, কোনো পরিবেশে গেলে যারা 20 রাকাতকে বেশি পছন্দ করেন তারা আমাদের উপর একটু নাখোশ হন, তারপরে আবার কেউ কেউ হয়তো 11 রাকাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান, এর থেকে পড়া যাবে না বলে মনে করেন, তারাও হয়তো নাখোশ হন। হ্যাঁ, নাখোশ হওয়ার কোনো কিছু নেই, আমরা চলছি দলিলের সাথে, আমাদের মানে কোরআন এবং সুন্নাহ থেকে যেটা এক্সট্রাক্ট করে যে মাকসাদটা আমরা পাই, যে স্পিরিটটা আমরা পাই, যে লেসনটা আমরা পাই, যে রুলিংসটা আমরা পাই, তার আলোকে কথা বলছি। ইফতারের যে সময়সূচি আজকাল পাওয়া যায় সেই সময়সূচি থেকে 1 মিনিট আগে ইফতার করলে কি রোজা ভেঙে যাবে? আসলে দেখেন, এখন আমরা সচেতন, সময়সূচির উপর নির্ভর করতে হবে, নট নেসেসারি। আমরা সবাই জানি যে কখন সূর্য অস্ত যায়, আমাদের চোখও আল্লাহ দিয়েছেন, এক সময় ঘড়িও ছিল না, কিছুই ছিল না, চোখ দিয়ে দেখছেন অস্ত গিয়েছে, ব্যাস। এর মধ্যে যদি কেউ ভুল করে বসেন তাতে সমস্যা নেই, যদি কেউ মনে করেন যে অস্ত গিয়েছে নিশ্চিত হন তার কাছে তিনি নিজে, তাহলে সেটাই তার জন্য ওয়াক্ত। সালাতুল ফজরের ফরজ দুই রাকাত, সালাতের আগে দুই রাকাত নফল পড়া হয়, ফরজ দুই রাকাত সালাতের আগে নফল, এটা তো রাতেব, একদম নফল, নফল বললে আমরা নফলের মতলাক বুঝি, সুন্নাহ
বলতেছেন দুই রাকাত সুন্নাহ যেটা আছে ওটা যে পর পর পড়লে হবে কিনা,
মানে ফজরের আগে দুই রাকাত সুন্নাহ,
এটা ওটা যে ফেটে গেছে জামাতের সময় হয়ে গেছে পরপর পড়লে,
ও আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পেরেছি, হ্যাঁ পরপর পড়া যায়, এখানে আমাদের দেশের অনেক আলেমরা সেটাকে নিষেধ করেন কিন্তু তার কোনো আসলে স্পষ্ট দলিল নাই, তারা ওই দলিলটা নিয়ে এসছেন যেটা আজকে আমরা বললাম যে ফজরের পরে আর কোনো সলাত নেই সূর্য উদয় পর্যন্ত, এটাকে তারা জেনারেলাইজ করে ফেলেছেন, কোনো তাহিয়াতুল মসজিদ না, ফজরের দুই রাকাত সুন্নাহ যেটা তার ছুটে গিয়েছে সেটাও না, কোনোটাই না, জেনারেলাইজ করার ফলে তারা বলছেন সূর্য ওঠার পরে পড়বে, এটা একটা ইজতিহাদ, এটা তাদের ইজতিহাদ। আর আমরা বলছি যে না, এটা হচ্ছে সেই সালাত যেটা তার ছুটে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কম গুরুত্বপূর্ণ সালাত আসরের আগে যে দুই রাকাত পড়তেন যেটা রাওয়াতের অন্তর্ভুক্ত ছিল না সেটাও আসরের পরে পড়েছেন, তাই না? সেটা শুদ্ধ দলিল আমরা পেলাম আজকে। তাহলে ফজরের আগে যে দুই রাকাত ছুটে গিয়েছে সেটাও আপনি সূর্যোদয়ের আগে পড়তে পারেন, বাড়িতে জামাত করে সালাত আদায়ের পূর্বে কি আমাদের আজান দিতে হবে? হ্যাঁ, আজান দেওয়াটা সুন্নাহ, দিতেই হবে, ফরজ বলবো না, কিন্তু আপনি বাড়িতেও যদি জামাত করেন তাহলে আজান দেওয়া সর্ব অবস্থায় জামাতের জন্য সুন্নাহ। যদি কারো ফরজ ভাঙতি রোজা বাকি থাকে যা কাজা করা হয়নি, সে কি করবে? কাজা করবে, মানে অন্য কোনো প্রশ্ন কি উদ্দেশ্য এখানে? উনি কাজা করবেন পরবর্তী রমজানের আগে, মানে এটাই হলো আমাদের রিকমেন্ডেশন। এরপরে যদি ওজর থাকে তাহলে সেটা তো এটা জরুরি, জরুরা সিচুয়েশন তখন, কিন্তু আপনি মানে খামাখা গাফলতি করে পরবর্তী রমজানের আগে ভাঙতি রোজাগুলো কাজা করাটা বাদ দেবেন না, গাফলতি করে সেটা যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে স্পষ্টভাবে সেদিকে ইঙ্গিত আছে এবং তিনিও তাই করতেন, শাবানের মধ্যেই রোজাগুলো রেখে ফেলতেন। তাহলে বোঝা যাচ্ছে যে তারা যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সেটাকে এইভাবে গুরুত্ব দিতেন, তাহলে পরবর্তী রমজানের পরে যদি সেটা যায় তাহলে এক ধরনের ভায়োলেশন হয়, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কোনো শারীরিক অসুস্থতার কারণে কারোর রোজা যদি ভাঙতে হয় একটি বা দুটি, তার রোজা পরে করা কতটুকু গুরুত্বপূর্ণ, সে কীভাবে রোজাটি রাখবে? আমার মনে হয় উত্তর এসে গিয়েছে। নফল সাওমের মধ্যে আশুরের সাওম সবচাইতে মর্যাদা সম্পন্ন, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু রমজানের পরে কোন মাস, মহররম নাকি শাবান নফল সিয়ামের অধিক সওয়াবের? না, মহররম সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন, এইটা মানে শাহরুল্লাহ আল মাহরম, আল্লাহর মাস মাহরম আফদল বলা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে কোনো মাসে যদি সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সেটা শাবানে, সেটাও হাদিসে এসছে। তো আমার মনে হয় এত ক্যালকুলেশনের প্রয়োজন কি আছে যে ঠিক খুব সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করে বের করি যে মহরমের সবটা কি একটু বেশি একদম নাকি শাবানের, মানে এই ক্যালকুলেশন দরকার নাই আমাদের কাছে। আলহামদুলিল্লাহ অনেক অকেশন আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন খুবই সিম্পলি, ওটাকে সিম্পলি নিয়ে আমরা যত অকেশন অ্যাভেল করতে পারি, যেমন আফতালু আয়ামের দুনিয়া বলা হয়েছে সেটাও সামনে আছে আমাদের সামনে, সেটা হচ্ছে আয়ামুল আশ মিন যিলহিজ্জা, যিলহিজ্জা মাসের প্রথম 10 দিন। সেখানেও বলা হয়েছে যে দিনগুলোর মধ্যে মানে যত আমল করে আপনি যত বেশি ফায়দা সবচেয়ে বরকত এবং সব দিতে পারবেন সেটা সবচেয়ে বেশি পাবেন আপনি এই 10 দিনের মধ্যে, তাহলে তখনও সিয়ামটা আফদল আমল কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তখনকার সিয়াম বেশি আফদল নাকি শাবানের সিয়াম বেশি আফদল নাকি মহররমের সিয়াম বেশি আফদল নাকি আশুরের সিয়াম বেশি আফদল নাকি ইয়াম আরাফার সিয়াম বেশি আফদল, এখানে আসলে মনে হয় এখানে এই ক্যালকুলেশনের জন্য আল্লাহর সাথে দেখা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শাওয়াল মাসের 6টা আমরা সবই পালন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সিয়াম ও সালাত শব্দের আধুনিক সঠিক অর্থ কি? সিয়ামের অর্থ হচ্ছে এমসাক, বিরত থাকা। ইন্নি নাযারতুল্লি রহমানে সওমা, কোরআন শরীফে যে মরিয়াম আলাইহিস সালামের একটা ইয়ে আছে যে আমি কথা থেকে বিরত থাকলাম আল্লাহ তাআলার ওয়াস্তে, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল যে চুপ থাকো। আর সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, দোয়া করা, প্রার্থনা করা, দোয়া করা। সিয়াম এবং সালাত এর শরঈ একটা অর্থ আছে। সিয়াম মানে হচ্ছে যে পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিরত থাকা, এটা হচ্ছে তার দেহ, সিয়ামের দেহ। আর তার কল্পটা হচ্ছে মানে তার অন্তর্নিহিত মর্ম যেটা, সেটা হচ্ছে তাকওয়া, সমস্ত খারাপি থেকে বিরত থাকা এবং সব ভালো যতটুকু সম্ভব বেশি বেশি করা। লাল্লাকুম তার তাকওয়া তো বলা হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে তার প্রাণ। তাকওয়া হচ্ছে সিয়ামের প্রাণ, আর এই ইমসাক, বাহ্যিক ইমসাকটা হচ্ছে সিয়ামের দেহ। সালাত হচ্ছে যেটা আমরা বললাম যে যেভাবে আমাদের পাঁচ ওয়াক্ত সালাত দেখিয়ে দেওয়া হয়েছে, সালাত, সালাত বলতে প্রথমে পাঁচ ওয়াক্ত সালাতকে বোঝাবে, বাকিগুলো হচ্ছে তাতাউ, নফল। অতএব এইটাও আমরা বলতে পারি যে যেই সালাতটা আমরা আদায় করছি সুন্দরভাবে তাদিল আর কান সহ, সেটা হচ্ছে সালাতের দেহ। আর খুশু, হুদু, আল্লাহর যে জিকির কথা, ইকামত জিকিরের কথা বলা হচ্ছে সালাতের মাধ্যমে, এটা হচ্ছে সালাতের প্রাণ। এবং এই সালাতটা এমনভাবে আদায় করা, কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যেমন আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন, এই যে একটা সিচুয়েশন, একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এটা হচ্ছে সালাতের প্রাণ। তাহলে সালাতের দেহটা যদি কেউ পালন করে, তার মন নাই, খুশু নাই, খুজু নাই, তাদিল আর কান নাই, তাহলে কিন্তু মূল সালাতটা আসলো না। যে কারণে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে সালাত আদায় করে, দশ শতাংশ পায়, এক নবমাংশ পায়, এক অষ্টমাংশ পায়, এক মানে এভাবে তার কমতে থাকে, জিনিসগুলো তার কমতে থাকে। প্রচলিত রোজা ও নামাজের, রোজা এটা ফার্সি শব্দ, রোজা মানেও বিরত থাকা, আর নামাজ, নামাজের অর্থ আমি ঠিক জানি না, তবে নামাজটা হলো আপনার প্রায় আড়াই হাজার থেকে পাঁচ মানে বেশ আড়াই তিন হাজার বছর আগে এটা আবিষ্কৃত একটা ইবাদত ফার্সিদের, পারসিকদের। হ্যাঁ, পারসিক যারা অগ্নি পূজারী ছিল, যারা মুশরিক ছিল, তাদের একটা স্পেশাল কোর্স অফ ইবাদার নাম ছিল নামাজ, আর এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর আমাদের দেশে যেহেতু ফার্সি ভাষার একটা প্রচলন ছিল দীর্ঘদিন ধরে, সেজন্যে আমরা মানে এই এই শব্দগুলোর প্রতিশব্দ হিসাবে, নামাজ সালাতের প্রতিশব্দ হিসাবে, সিয়ামের প্রতিশব্দ হিসাবে স্থাপন করেছি। যেভাবে আমরা ইবাদতকে উপাসনা বলছি, অথবা কেউ কেউ যদি পূজাও বলে থাকতে পারেন, যেভাবে আমরা আল্লাহকে অথবা ইলাহকে ঈশ্বর বলছি, যেটা আমার একটা অবজেকশন, মানে কোনো কোনো টিভিতে জাকির নায়েকের মানে ইয়ে ট্রান্সলেট যখন করা হয় বক্তৃতা, তখন ইলাহ অথবা আল্লাহ শব্দের পরিবর্তে ঈশ্বর শব্দটা লাগাই দেওয়া হয়, এটা কিন্তু ভুল। হ্যাঁ, মানে আল্লাহকে আল্লাহ রাখা উচিত, সাউমকে সালাত, সাউমকে সাউম, সালাতকে সালাত রাখা উচিত। আমরা অনেকেই কোনো বইপত্র পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সেটা তুলে নিয়ে সালাম করে চুমু খাই, এমনকি মানুষের গায়ে পা লেগে গেলে তার গা ছুঁয়ে সালাম করি, এটা কি ঠিক? আসলে এরকম কোনো দলিল আমি পাইনি, তবে এটা হচ্ছে একটা এহতেরাম। এটা যদি আমরা প্রথা হিসাবে ধরে নেই, সেখানে মানে মাথা নিচু করার প্রয়োজন নেই, বা মানে চুমু খাওয়ার বিষয় তো আসলে না, জাস্ট এহতেরাম করা, এহতেরামটা যে কোনোভাবেই, মানে চুমু খেতেই হবে এমন কিছু নেই আসলে। আর খাওয়াটা কি আমি বেদাত বলবো নাকি কি, মানে সেখানেও মানে এটা আমার কাছে মনে হয় যেন শুধুই প্রথা, যার হয়তো কোনো প্রয়োজন নেই। একটা কোরআন যদি নিচে থেকে পড়ে যায়, আপনি সেটাকে তুলে নেবেন আর আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, যদি আপনার ভুলে সেটা হয়। তারপরে কারো গায়ে অথবা মানে পায়ে পা যদি লেগে যায় বা হাত লেগে যায় অনিচ্ছাকৃত, তার জন্য তো আসিফ বা সরি বলাটাই যথেষ্ট, তাই না? সেখানে আবার মানে এই ধরনের কাস্টমসটা মানে মানে এরকম করা দরকার নেই। হ্যাঁ, ওটাই আমার কাছে বেশি শালীন মনে হয়। আবার আমার নিজের অভিজ্ঞতা আছে, বাসে দেখলাম যে অনেকেই পা লাগায়, ইয়ে লাগায়, তাতে সরি বলে না, এটা হয়তো আমাদের কালচার হয়ে গেছে। আর অনেক সময় যদি খুব বেশি কেউ ব্যথা পায়, আমার সামনে আরও দু একজনকে দেখেছি, তখন বলে যে ভাই সাবধানে বসতে পারেন না। যদি কোনো মহিলার ভাঙতি রোজা থাকে এবং সারা বছর করা হয়নি, কিন্তু রোজার মাস চলে আসে এবং রমজানের আগের দিনও তার রোজা রাখা প্রয়োজন হয়, তবে সে কি করে? হ্যাঁ, করবে। এটা তো হচ্ছে আমরা যে লা তুকদ্দিমু রমাদান বিয়াউমি সাওমিন অথবা বিসাওমিন বিয়াউমাইন বিয়াউমিন আও ইয়াউমাইন, সেটা তো হচ্ছে জেনারেল লোকদের জন্য বলা হচ্ছে। কিন্তু কারো যদি কাজা রোজা থাকে, তিনি রাখতে পারবেন আগের দিন, আগের দুই দিনও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শেষ না, তা আমরা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।